exclusively on FusionBD.com.
খাতে গাড়িতে কিংবা বাড়িতে যে যেখান থেকে টিউন করে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM এ। সবাই, এটা হচ্ছে রাত 11:59 আর শুরু হয়ে গেল ভৌতিক 90.8। প্রিয় শ্রোতা, দীর্ঘ বিরতির পর আমরা পুনরায় ফিরে এলাম সেই ভূত প্রেমীদের জনপ্রিয় শো ভৌতিক 90.8 নিয়ে, যেখানটায় প্রতি মঙ্গলবার আজ কনক হাজির হয়ে যায় আপনাকে এমন সব অভিজ্ঞতার গল্প শোনাতে, যে অভিজ্ঞতাগুলো সত্যিকার অর্থে আপনাকে, আমাকে এবং প্রত্যেকটা মানুষকে ভাবিয়ে তোলে। এমন অদ্ভুত ভৌতিক সব অভিজ্ঞতার গল্প শোনার জন্য ভৌতিক 90.8 FM এ প্রতি মঙ্গলবার যারা গান পেতে থাকেন তাদের প্রত্যেককে আরেকটি বার স্বাগতম জানাচ্ছি এবং বলছি চাইলে কিন্তু রাত 2 পর্যন্ত আপনি আমার সাথে থাকতে পারেন, জানাতে পারেন আপনার কথাবার্তাগুলো কিংবা ভৌতিক অভিজ্ঞতার গল্প, এবং সেটার জন্য অবশ্যই অনেকগুলো অপশন রয়েছে। এই মুহূর্তে আপনার মন্তব্য যদি জানাতে চান তাহলে চলে যাবেন facebook.com/asianradio সেই ঠিকানায়, সেখানে শুরুতেই ভূত রিলেটেড একটি পোস্ট দেওয়া রয়েছে, চাইলে সেখানে আপনি আপনার মন্তব্য জানাবেন। এবং অবশ্যই দীর্ঘ বিরতির পর যেহেতু আমরা প্রোগ্রামটা শুরু করছি, আপনার কাছ থেকে একটু কন্ট্রিবিউশন চাবো, আমরা চাই আপনি সেই প্রোগ্রামটা, সেই প্রোগ্রামের যে পোস্টটি দেওয়া রয়েছে সেই পোস্টটি শেয়ার করে দিন, যাতে এই মুহূর্তে ফেসবুকে যারা স্ক্রোলিং ডাউন করছে তারা চাইলেই আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। রয়েছে SMS মাধ্যম, যে মাধ্যমে চাইলেই আপনি আপনার কথাবার্তাগুলো জানাতে পারেন আমাদেরকে। সেলফোনের মেসেজ অপশনে গিয়ে সবার আগে লিখে ফেলবেন AR, দেন স্পেস দিয়ে আপনার নেম, আরেকটি স্পেস দিয়ে আপনার লোকেশন এবং কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিতে হবে 2323 এই নাম্বারটায়। প্রিয় শ্রোতা, আরেকটি বার মনে করিয়ে দিতে চাই, ভৌতিক অভিজ্ঞতার গল্প শোনানোই আমাদের কাজ, আপনার বিশ্বাস কিংবা অবিশ্বাসের উপর কোনো আঘাত দেওয়া আমাদের কাজ নয়। শুরুতেই আমরা শুনে আসবো চমৎকার একটি ঘটনা, যে ঘটনাটা আপনাদের ভেতর থেকে একজন আমাদেরকে পাঠিয়েছিলেন। সো হিয়ার উই গো ফর দ্য ফার্স্ট স্টোরি।
আসসালামু আলাইকুম, আমি তৌফিক ওমর সজীব, রাজবাড়ী জেলার কাঁচি বাঁধা গ্রাম থেকে বলছি। আজকে আমি যে ঘটনাটি আপনাদেরকে বলতে যাচ্ছি তা ঘটেছিল আমার বন্ধু নির্ঝরের চাচার সাথে। বন্ধুদের বাড়িটা ছিল পদ্মার পাড়ের দাওয়াপাড়া গ্রামে, আর ওই ঘটনাটি আমি শুনেছিলাম বন্ধুর চাচার মুখ থেকে। ঘটনাটি ভালোভাবে বলার জন্য আমি তার ভাষাতেই বলছি। ঘটনার সালটি ছিল 1989 সাল। একবার এক বিয়ের অনুষ্ঠানের জন্য যেতে হয়েছিল আমার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িটা ছিল আমাদের গ্রাম থেকে 7-8 কিলোমিটার দূরে টাউকি গ্রামে। অনুষ্ঠানের কাজ শেষ হতে হতে রাত প্রায় 10টা বেজে যায়। অবশেষে বাড়ি থেকে রওনা দিলে আমার শ্বশুর শাশুড়ি এবং বউ অনেক বাধা দেয়, বলে কাল সকালে যেও। আমি বললাম কাল হাটবার, তাই ভোরে নৌকা নিয়ে নদীতে মাছ ধরে বাজারে বিক্রি করতে হবে, তাই আমাকে যেতেই হবে। অতঃপর সবাই অনুমতি দেয়, তখন আমি রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। তখন আমার বড় শালা এবং আমার শ্বশুর আমাকে বলে, সামনে বড় বড় 3টা বিল আছে, চলো আমরা তোমাকে এগিয়ে দিয়ে আসি। তখন আমি বললাম, কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো, কারণ আমি ছোটবেলা থেকেই খুব সাহসী ও ডান পিটে। ভূত প্রেতের ভয় আমার কাছে কিছুই নেই, কারণ রাতের বেলা মাছ ধরতে ধরতে অনেক ধরনের অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হতে হয়। এখন এসব কিছুই আমার ভয় লাগে না। দিলাম ভগবানের নাম দিয়ে হাঁটা। বেশ কিছুদূর হাঁটার পর শুরু হল বিল। সেখানে বড় বড় তিনটা বিল ছিল, আর ওই বিল ছিল প্রায় 3 থেকে 4 কিলোমিটার, এবং বিলের আশেপাশে কোনো জনবসতি ছিল না। আমি যখন একটা বিল পাড়ি দিয়ে দ্বিতীয় বিলে পৌঁছাই, তখন দেখলাম একটা কালো বিড়াল বারবার আমার পা জড়িয়ে ধরে ম্যাও ম্যাও করছে। আমি বেশ কয়েকবার এভাবে করার পর দিলাম এক লাথি। এরপর বিড়াল জোরে চিৎকার করে সামনে গিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। তারপর দেখলাম অনেক সাপ রাস্তার উপরে শুয়ে আছে, এবং অনেকগুলো মাঝারি ধরনের সাপ আমাকে কামড় দিতে আসছে, এবং সেগুলো লাথি মেরে দৌড়ে সরিয়ে দেই। তখন আমি বুঝতে পারলাম আসলে এগুলো স্বাভাবিক কোনো ঘটনা নয়। তখন আমি পকেট থেকে বিড়ি বের করে জ্বালালাম, যাতে কোনো খারাপ কিছু আমার সামনে আসতে না পারে। বিড়ি জ্বালানোর সাথে সাথে কোনো সাপ নেই, কোনো বিড়াল নেই, কিছুই নেই। হেঁটে হেঁটে আমি যখন দ্বিতীয় বিল পাড়ি দিয়ে তৃতীয় বিলে পৌঁছালাম, তখনই কানে একটা শব্দ ভেসে আসল। শব্দটা হল বল হরি বল। আমাদের যখন মরা পড়ানো হয় তখন এটা বারবার পড়তে হয়। তখন আমি চিন্তা করলাম বিলের শেষ প্রান্তে যে মাঠ রয়েছে ওইখানে একটা শ্মশান আছে, হয়তো সেখানে কোনো মরা মানুষ পোড়ানো হচ্ছে। তখন আমি বিড়ি চালিয়ে সামনের দিকে এগোতে থাকলাম, এবং সেই শব্দটা বারবার আমার কানে আসছিল, বল হরি বল। তখন আমি একটা সময় ওই বিল পেরিয়ে শ্মশানের কাছে পৌঁছালাম, এবং শ্মশানে গিয়ে দেখি সেখানে কোনো মরা মানুষ পোড়ানো হচ্ছে না, এবং কিছু মানুষ যদি মরা তাহলে চিতায় সামান্য পরিমাণ হলেও আগুন জ্বলবে, কিন্তু তার কোনো চিহ্নও নেই। তখন আমি মনে করলাম হয়তো আমার শোনার ভুল। তখন সামনের দিকে হাঁটা শুরু করি। ওই ফাঁকা মাঠ থেকে গ্রামের বেশ কিছু আগে একটা কালী মন্দির আছে। ওই কালী মন্দিরের পাশে একটা বড় তাল গাছ আছে। ওই গাছটা নাকি অনেক খারাপ, প্রায় মাঝে মধ্যে নাকি অনেক অস্বাভাবিক ঘটনা ঘটে। ওই কালী মন্দিরে বেশ কিছু আগে থেকেই আমি আবারও শুনতে পেলাম বল হরি বল, বল হরি বল। তখন আমার মনের মধ্যে কেমন যেন একটা খটকা লাগল। তখন আবারও সাত পাঁচ না ভেবে সামনের দিকে হাঁটতে থাকি, এবং ভাবি যে হয়তো লাশ পোড়ানোর জন্য কিছু মানুষ শ্মশানের দিকে আসতেছে গ্রাম থেকে। আমি যখন কালী মন্দিরের কাছাকাছি, তখন আমি যা দেখলাম তা ছিল অস্বাভাবিক, অবিশ্বাস্য। দেখলাম চারটা লোক মাঠের মধ্য থেকে একটা খাটি করে একটা লাশ নিয়ে মন্দিরের দিকে আসছে। এটা দেখে আমি পকেট থেকে আরেকটা বিড়ি জ্বালালাম। ওই চারটা লোক যখন খাটি লাশ নিয়ে মন্দিরের কাছাকাছি, তখন যা দেখলাম যে চারটি লোক লাশের খাটি কাঁধে নিয়ে আসছে, তাদের ঘাড়ে কোনো মাথা ছিল না, রক্ত ঘাড় দিয়ে টকবক করে পড়ছে। আমি ছিলাম খুব সাহসী। যখন আমি বললাম এই তোরা কাকে নিয়ে যাচ্ছিস, মনে মনে ভয় পেলেও মনে সাহস এনে আবার বললাম এই তোরা কাকে নিয়ে যাচ্ছিস, তখন ওই মাথাবিহীন জিনিসগুলো রাস্তায় এসে শ্মশানের দিকে হাঁটতে থাকে এবং বলে বল হরি বল, বল হরি বল। তখন আমি মনে সাহস এনে শেষবারের মতো বললাম এই তোরা কাকে নিয়ে যাচ্ছিস, তখনই ওই অশরীরগুলো বড়ি ঘুরে আমার দিকে তাকায় এবং অদ্ভুত ও ভয়ঙ্কর কণ্ঠে বলে বেশি কথা বলবি না, নইলে তোকেও এভাবে পোড়াতে নিয়ে যাব। তোর ভাগ্য ভালো যে তোর হাতে বিড়ি চালানো আছে, তা না হলে তোকে এভাবেই শ্মশানে নিয়ে যেতাম পোড়ানোর জন্য। তখন ওই অশরীরগুলো শ্মশানের দিকে চলে যায়। তারপর আমি এত ভয় পেয়ে গেলাম যে দ্রুত সামনের দিকে হাঁটতে থাকি, এবং পেছন ফিরে তাকিয়ে দেখি ওই খাটিয়া লাশটি উঠে বসে আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি দিলাম দৌড়। এক দৌড়ে লোকালয়ের কাছাকাছি এসে বড় ব্রিজ আছে, ওখানে পৌঁছে আবারও আমি পেছনের দিকে তাকালাম। দেখলাম ওই মাথাবিহীন অশরীরগুলো এবার শ্মশানের দিকে নয়, আমার দিকে খাটিয়া নিয়ে দৌড়ে আমাকে ধরার জন্য ধাওয়া করছে। আমি এসব দেখে আর সহ্য করতে পারছিলাম না, জোরে আর চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যাই। পরদিন নিজেকে ফিরে পাই নিজের বাড়িতে, কিন্তু আমি কথা বলতে পারছিলাম না। জ্ঞান ফেরার পর যে দিনটা যায় এবং যে রাতটা আসে, ওই রাতে আমার রুমের চালের উপর সারা রাত অসংখ্য ঢিল পড়তে থাকে। এক কবিরাত এসে আমাকে বলে, তুমি সন্ধ্যার পর কিছুদিন বাইরে বের হবে না, তোমার সমস্যা হতে পারে। ওই কবিরাজ আমাকে একটা তাবিজ এবং কিছু পানি পড়া ও তেল পড়া দিয়ে যায়। তারপর প্রায় এক মাস জ্বরে ভুগতে থাকি। ওই রাতে ঘটে যাওয়া ঘটনা সবাইকে বলি। এটাই ছিল আমার বন্ধু নির্ঝরের চাচার সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।
শুনছেন ভৌতিক 90.8 আর যে কনক ঠিক এই মুহূর্তে আপনার সাথে রয়েছে। এবং প্রথম একটা স্টোরি আমরা ইতিমধ্যে শুনে ফেললাম। এরকম করে রাত দুটো পর্যন্ত বিভিন্ন ভৌতিক অভিজ্ঞতার গল্পগুলো আপনাদের সামনে উপস্থাপন করব, যে গল্পগুলো আপনাদের ভেতর থেকে তারাই লিখে পাঠিয়েছেন যারা এরকম অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স করেছেন। ঠিক এই মুহূর্তে SMS এবং ফেসবুক দুটো মাধ্যম রয়েছে, যে মাধ্যমে চাইলে আপনি কানেক্টেড থাকতে পারেন। SMS মাধ্যমে জয়েন করতে চাইলে সেল ফোনের মেসেজ অপশনে চলে যাবেন, দেন লিখে ফেলবেন AR, একটি স্পেস দিয়ে আপনার নেম এবং আরেকটি স্পেস দিয়ে আপনার লোকেশন, এন্ড দেন কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। মাহি আমাদের সাথে জয়েন করেছেন, তিনি সুত্রাপুর থেকে বলছেন যে একটি ঘটনা রয়েছে, ঘটনা যদি লিখে পাঠাতে চান তাহলে আমাদের ফেসবুকের ফ্যান পেজ রয়েছে, উইচ ইজ facebook.com/bhautik90.8। অর্থাৎ আপনি সার্চ বারে গিয়ে যদি ভৌতিক 90.8 লিখে সার্চ দেন তাহলে আমাদের পেজ পেয়ে যাবেন এবং সেই পেজে এসে ঘটনাটা লিখে আমাদেরকে ইনবক্স করবেন। আমরা চেষ্টা করব সেই ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এই মুহূর্তে ইমন রয়েছেন আমাদের সাথে, তিনি বলছেন এশিয়ান রেডিও থেকে, ওয়েলকাম ব্যাক এগেইন, আমি খুব খুশি যে ভৌতিক আবার শুরু হয়ে গেল, অনেকদিন খুব মিস করলাম, আই হোপ দ্যাট আর কখনো মিস করব না। অলরাইট, থ্যাংক ইউ। রয়েছেন আমাদের সাথে ফেসবুক মাধ্যমে, অনেকে করতে চান তাহলে চলে যাবেন facebook.com/asianradio। সেই টেকাটা শহীদুল শুভ, তিনি বলছেন যে আমাদেরকে শুনছেন। শাকিব আল হাসান মাসুম, তিনি রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে কানেক্টেড রয়েছে এবং ভূতের গল্প শুনছেন। আকবর ম্যাক্স, তিনি বলছেন ভাইয়া ফার্স্ট থেকে শুনতে চাই এবং রয়েছি সব সময়। তিনি এই মুহূর্তে শামীম চৌধুরী সায়ান, তিনি বলছেন ভাইয়া অনেক ভালো লাগছে এবং ভয় লাগছে। জে কে জাহিদ আমাদের সাথে রয়েছেন, রয়েছেন শাকিব আল মাসুম, রয়েছেন জাহিদ, তিনি বলছেন শুনছেন আমাদের সাথে রয়েছেন। এই মুহূর্তে আর কোন কথাবার্তা বাড়াবো না, আরেকটা স্টোরি শুনবো ফিরোজ খানের কণ্ঠে এবং আপনি এই মুহূর্তে আপনার অনুভূতি লিখে পাঠিয়ে দিতে পারেন 2323 এই নাম্বারটায়।
চিটাগাং সন্দীপ থেকে আমার আম্মুর কাছ থেকে শুনেছি, যাই হোক ঘটনা আসে। আজ থেকে প্রায় 30 বছর আগের ঘটনা। আমার বড় চাচু প্রায় গভীর রাতে আসতেন, এভাবে সবসময় আসা যাওয়া করতেন, কিন্তু কোনো সমস্যা হতো না। কিন্তু হঠাৎ একদিন তিনি রাত 10টার সময় বাড়ি ফিরছিলেন, কিন্তু গ্রামে রাত 10টা মানেই গভীর রাত। হঠাৎ করে তিনি দেখতে পেলেন রাস্তার মাঝে একটা সাপ, দেখতে অন্যরকম, কিন্তু তিনি একদম নর্মাল ছিলেন, কোনো ভয় পাননি। তিনি আশেপাশের একটা জায়গা থেকে একটা লাঠি দিয়ে সাপটাকে মেরে পাশের পুকুরে ফেলে দেয়। কয়েকদিন পর তিনি কিছু না কিছু একটা অনুভব করতে পারলেন, কে যেন তাকে ডাকছে রাতের আধারে। কয়েকদিন পরে তিনি জাহাজে করে কোন একটা জায়গার উদ্দেশ্যে যাবে। জাহাজ দেরিতে ছাড়ায় রাতে জাহাজ মাছ পথে ছিল, কিন্তু ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছিলেন তিনি। হঠাৎ কয়েক মিনিট পর লক্ষ্য করলেন কারা যেন তাকে এক আজগুবি আস্থানে নিয়ে এল। তিনি দেখতে পেলেন কয়েকজন তার চারপাশে। তিনি অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকলেন। তাদের মধ্য থেকে কে যেন বলে উঠল, এই তুই আমার বোনকে কেন মেরেছিস? আমার চাচ্চু তো অবাক হয়ে গেল। আমার চাচ্চু বললেন, কি বলছেন আপনি? পরে তাকে সবকিছু বললেন। যিনি বললেন তিনি ছিলেন জিনের সর্দার। আমার চাচ্চু বলল, আপনারা কারা? জিনের সর্দার বললেন, আমরা হলাম জিন। আমার চাচ্চু এবার ভয়ে কাঁপা শুরু করলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, হয়তো আজ আমার জীবনের শেষ দিন। জিনের সর্দার বলল, ভয় পাস না, তুই যে কাজ করেছিস এটা হয়তো না ভেবে করেছিস, তাই তোকে মাফ করে দিলাম। আর আমার চাচ্চুকে বলে দিল, তুই বাসায় গিয়ে একটা ছাগল লুটে দিস, না হয় তোকে মেরে ফেলব। আমার চাচ্চুকে ওনারা আবার জাহাজে ফিরিয়ে দিলেন। পরে চাচ্চু বাড়িতে এসে তাই করলেন, জিনের বাদশাহ তাকে যা বলেছিল। ভাইরা, এই ছিল আমার ঘটনা।
মন্তব্যগুলো সেখানে লিখে পাঠিয়ে দিবেন। সো আমরা শুরুতে যেটা করবো, এই মুহূর্তে আমাদেরকে যারা এস এম এস করছেন তাদের এস এম এস গুলো পড়তে চাই। এস এম এস মাধ্যমে যারা রয়েছেন তাদের মধ্যে এখন রয়েছেন আমাদের সাথে কুমিল্লা থেকে বিজয়, এবং ইসরায়েল রয়েছেন আজিবপুর থেকে জীবন, কেরানীগঞ্জ থেকে আমাদেরকে শুনছেন মারিয়াম, তিনি ঢাকা থেকে সব শুনছেন এবং বলছেন যে নাইস স্টোরি, থ্যাংক ইউ। রয়েছেন শাকিল ধানমন্ডি থেকে, তিনি বলছেন, ব্রো আমি অনেক হ্যাপি এবং এতটাই হ্যাপি যে এতদিন কখনো আগে হয়নি, থ্যাংক ইউ শাকিল। সহ মৌ রয়েছেন ঢাকা থেকে, তিনি বলছেন যে ভূত ভৌতিক 90.8 কে অনেক বেশি মিস করেছেন। আপনি মাহি সূত্রাপুর থেকে আমাদের সাথে জয়েন করেছেন, এবং মাইমন সিং ভালুকা থেকে মাহবুব রয়েছেন, ভাইয়া মাঝে মাঝে কোথায় হারিয়ে যান, অ্যান্ড হোপফুলি আপনাদের ভালোবাসা যদি থাকে তাহলে আর হারিয়ে যাব না। সরাসরি আমরা আরেকটা ঘটনায় চলে যাব আপনার কাছে, যদি ঘটনা থেকে থাকে তাহলে ভৌতিক 90.8 সেই পেজে চলে যাবে এবং সেই পেজে ইনবক্স করবেন আপনার ঘটনাটা লিখে। সো আমরা এক স্টোরি শুনছি এবং স্টোরি শোনার পর ফিরছি ভৌতিক 90.8 এ।
আমি গোলাম সরোয়ার, আমার বাড়ি দিনাজপুর, বিরামপুর থানা। আমার বোনের বয়স তখন 20-25 দিন, আমি তখন ক্লাস 6 পড়ি। আমরা যখন নানির বাড়ি ছিলাম, ঘটনা হল ওখান থেকে। মাঠের মধ্যে বড় একটা পুকুর আছে, ওই পুকুরের পানি তখন ভরা ছিল। ওই পুকুরে কে যেন বিষ দেয়। পুকুরের পাশে ছিল কবরস্থান আর একটা বড় গাছ, গাছটা কেউ কাটতে পারত না। তখন নানি আমাকে নিয়ে রাতে মাছ মারতে যায়। তখন রাত 8 বাজে, আমরা 3 ঘন্টা মাছ মারি। আমারও মাছ মারতে অনেক ভালো লাগে, তাই আমিও গেলাম সাথে একটা হারিকেন নিয়ে। ওইখানে তখন কেউ ছিল না। আমরা হাঁটু পানিতে মাছ ধরছি, অনেক মাছ পাই। যাবার সময় বড় একটা মাছ দেখতে পাই কিন্তু ধরতে পারি না। তখন আমার মামা আমাদেরকে ডাকে। আমি বললাম মাছটা ধরি, কিন্তু আমার নানি বুঝতে পারে আমরা পানি থেকে উঠে আসতেই অনেক ঝড় শুরু হল, হারিকেনটা নিভে গেল। আমরা দৌড়ে কবরস্থানে গেলাম। ঝড় থেমে গেল, আমরা দৌড়ে চলে আসলাম। ঘটনা এখানেই শেষ না। মাছগুলো নিয়ে আসার পরে আমার ছোট বোন কেমন যেন শব্দ করতে থাকে। আগে বলেছি ওর বয়স 20-25 দিন। এক পর্যায়ে ও মরার মতো হয়ে যায়, তখন সবাই চিন্তায় পড়ে যায়। তখন আমার নানার ভাইকে ডেকে আনা হয়। সে অনেক কিছু জানত, সে এসে বুঝতে পারল, বলে মাছগুলো বাহিরে ফেলে দাও। তাই করা হল। তারপরে অনেক ঝাড় ফুঁক করে আমার বোনকে ভালো করে। পরে আমার ওই নানা বলে ওটা আমার বোনের সাথে আসে আমার বোনকে মারতে। আমার বোন দেখতে অনেক সুন্দর, তাই ওইটা আসে আমাকে ও আমার নানিকে মারতে না পেরে আমার বোনকে মারতে আসে। অবশেষে আমার বোনের কিছুই করতে পারেনি, ও শুধু একটু অসুস্থ হয়ে গেছিল। পরে আমার নানা সবকিছু ঠিকঠাক করে ফেলেছে। আমার কাছে অসংখ্য ঘটনা আছে, ভালো লাগলে পড়ে শোনাবেন। ভালো থাকবেন আপনারা।
শুনছেন ভৌতিক 90.8। চমৎকার একটা ঘটনা আমরা শুনে ফেললাম। এ পর্যায়ে আমাদের কাছে বেশ কিছু এসএমএস এবং ফেসবুক মাধ্যমে কিন্তু অনেকগুলো কমেন্ট জমে গেছে। চাইলে আপনি কমেন্ট করতে পারেন, জানান দিতে পারেন আপনার মন্তব্য। মন্তব্য জানাতে চাইলে চলে যেতে হবে facebook.com/asianradio সেই ঠিকানায়, এবং শুধুমাত্র ফেসবুকের মন্তব্যগুলো সেখান থেকে পড়ছি। যারা ঘটনা লিখে পাঠাতে চান তাদের জন্য রয়েছে আরেকটি অ্যাড্রেস, উইচ ইজ facebook.com/bhautik90.8, অর্থাৎ ভৌতিক প্রোগ্রামের একেবারে পার্সোনাল পেজ। সেই পেজে আপনার ঘটনাটা লিখে দেন, আমাদেরকে ইনবক্স করবেন। আমরা চেষ্টা করব ঘটনাটা অন্যান্য ঘটনার সাথে কম্পেয়ার করে অন এয়ার করবার জন্য, যদি সেটা অন এয়ার হবার গ্রহণযোগ্যতা পায়। ইশরাক রয়েছেন আমাদের সাথে নবাবগঞ্জ থেকে, তিনি বলছেন ভৌতিক ইজ দ্য নাম্বার ওয়ান রেডিও হরর শো। থ্যাংক ইউ সো মাচ ইশরাক এগেন। আমাদেরকে আরেকজন ইশরাক আমাদেরকে কমেন্ট করেছে, এবং মাহি যথারীতি আমাদের সাথে জয়েন করে ফেলেছেন। তিনি বলছেন শুনছেন এবং ভীষণ ভয় লাগছে। জীবন রয়েছেন আমাদের সাথে কেরানীগঞ্জ থেকে, রয়েছেন আমাদের সাথে এমডি জুয়েল নাসিরনগর থেকে, তিনি বলছেন স্যার কনক আমার সাথে অনেক ঘটনা ঘটেছে এবং ফার্স্ট ঘটনা আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং মনে হয়নি, এর থেকে ভালো ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আমরা সেই ঘটনার জন্য ওয়েট করবো, এবং আমরা চাইব সেই ঘটনাটা দেখিয়ে আপনি পাঠিয়ে দেন ভৌতিকের ফ্যান পেজে। জাকিয়া সুলতানা তিনি বলছেন মতিঝিল থেকে, আমি কিছুদিন ধরে রেডিও শুনছি এবং আপনাদের প্রোগ্রামটা আমার কাছে খুব ভালো লেগেছে। সোহেল রানা গাজীপুর থেকে, তিনিও আমাদেরকে মন্তব্য করেছেন, এবং রয়েছেন আমাদের সাথে মায়ামন সিং থেকে একজন, রয়েছেন সাবির সরকার, তিনি উত্তরখান থেকে বলছেন তিনি আরো বেশি ভয় পেতে চান। ভূতপ্রেমী একজন মানুষ যাকে বলা হয় তাকে। আমরা এ মুহূর্তে মৃত আত্মার গল্প সহ আরো বেশ কিছু লাশের গল্প, অ্যাম্বুলেন্সের গল্প এবং শ্মশান ঘাটের গল্প কিন্তু আমরা শুরুতে একটা শুনে ফেলেছিলাম, যে ঘটনাগুলো আপনারা সব থেকে বেশি পছন্দ করেন এবং যে ঘটনার জন্য সব থেকে বেশি ডিমান্ড থাকে। ফেসবুকে এই মুহূর্তে আরমান মালিক রয়েছেন আমাদের সাথে, এবং আরিয়া তিনি বলছেন শুনছি। রয়েছেন সিঙ্গার শাকিল খান, তিনি বলছেন আমি অনেক হ্যাপি এবং এত হ্যাপি আমার লাইফে কখনো হয়নি, থ্যাংকস এশিয়ান রেডিও অ্যান্ড আরজেদেরকে। প্রিয়া সরকার তিনি বলছেন ভালো লাগছে, আই গেস ভয় লাগার কথা, সো আই থিঙ্ক আপনি ভয় পাওয়ার চেষ্টা করুন। নাদিম মাহমুদ আমাদের সাথে রয়েছেন, দীপু ইসলাম রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে, এবং ফারিয়া সরওয়ার রয়েছেন আমাদের সাথে। রাইট নাও আমরা চলে যাব নেক্সট আরেকটা স্টোরিতে। আপনার কাছে যদি কোনো ঘটনা থাকে দেন অফকোর্স সেই ঘটনাটা লিখবেন, এবং সেই ঘটনাটা লিখে ইনবক্স করবেন facebook.com/bhautik90.8fm এর পেজে।
আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান, আমার বাসা রংপুরে। এটা আমার পাঠানোর দ্বিতীয় ঘটনা। প্রথম ঘটনা পড়ে শোনাবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটেছে রংপুর জেলার পীরগাছা উপজেলায় আমার খালার বাসার পাশের লোকের সাথে। বলে রাখা ভালো, আমার খালার বাসা মেইন রাস্তা থেকে 3 কিলোমিটার দূরে এবং ওই 3 কিলোমিটার শুধু ধানের ক্ষেত, আশেপাশে কোনো বাড়িঘর নেই। মাঠ থেকে গ্রামে ঢোকার শুরুতে একটি এতিমখানা এবং তার সামনেই একটি বড় কবরস্থান রয়েছে। সেই এতিমখানায় একটি পুরনো বট গাছ রয়েছে। ওই গাছ নিয়ে অনেক ঘটনা প্রচলিত রয়েছে। এবার মূল ঘটনায় আসি। সেই লোকটি সেদিন বাসা ফিরতে অনেক রাত হয়ে যায়। রাত তখন প্রায় 12টা বেজে গিয়েছিল। মাঠ থেকে যখন তিনি এতিমখানার কাছে পৌঁছাল, তখন তিনি দেখতে পান যে সেই বট গাছ এবং বট গাছের নিচে 10 থেকে 12টি লাশ কাফনের কাপড় দিয়ে পেঁচানো অবস্থায় পড়ে আছে। এটা দেখার পর তিনি ভয় পেয়ে যান। এরপর ওনার চোখ যায় এতিমখানার সামনের কবরস্থানে। সেখানে তিনি দেখতে পান একটি কবরের উপর একটি মানুষ বসে আছে এবং তার সামনে আলো চলছে। এই কবরটি নিয়ে আরো একটি ঘটনা রয়েছে। সেটা হল, এখানে যাকে কবর দেওয়া হয়েছিল তিনি বেঁচে থাকা অবস্থায় ব্ল্যাক ম্যাজিক করতেন। তার মৃত্যুর পর তাকে অনেক মানুষ সেভাবে বসে থাকতে দেখেছেন। যাই হোক, এসব কিছু দেখার পর তিনি প্রচুর ভয় পান এবং সেখানে অজ্ঞান হয়ে যান। কিছুক্ষণ অজ্ঞান থাকার পর তিনি আবার জ্ঞান ফিরে পান এবং তিনি দেখেন যে লাশগুলো আগের মতোই রাস্তায় শুয়ে আছে। তিনি আবারও ভয় পেয়ে যান, কিন্তু এবার তিনি ভয় না পেয়ে, অজ্ঞান না হয়ে সাহস করে লাশগুলোর উপর দিয়ে দৌড়ানো শুরু করেন। এভাবে দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে তিনি বাসায় পৌঁছে মা বলে জোরে এক চিৎকার দিয়ে দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে যান। তারপর তাকে তার মা ঘরে নিয়ে যান। পরের দিন সকালে তার জ্ঞান ফিরে আসে। তিনি রাতের ঘটনা তার মাকে খুলে বলেন। এই ঘটনার 7 দিন পর পর্যন্ত তার গায়ে জ্বর ছিল। পরে তিনি সুস্থ হয়ে যান। এবার ওই গ্রামটির আরেকটি ঘটনা বলছি। মেইন রাস্তা থেকে গ্রামে ঢোকার মাঝে যে বিশাল মাঠ রয়েছে, সেই মাঠে বর্ষাকালে পানি হলে অনেক মাছ পাওয়া যায়। তো একদিন একটি লোক অনেক রাতে সেখানে মাছ ধরতে যায়। বলে রাখা ভালো, লোকটি অনেক সাহসী ছিল। মাছ ধরার এক পর্যায়ে তিনি দেখলেন একটি কালো কুচকুচে মানুষ, তার চেহারা ভালোভাবে বোঝা যাচ্ছিল না। সে বারবার লোকটির ঝুড়িতে মাছগুলো হাত দিয়ে নিয়ে খাচ্ছিলেন। লোকটি বুঝতে পারে যে এটা কোনো সাধারণ মানুষ না। তো তিনি প্রথম কয়েকবার কিছুই বলেননি। এক পর্যায়ে তিনি অনেক রাগ হয়ে যান যে আমি কষ্ট করে মাছ ধরছি আর সেগুলো নিয়ে নিয়ে সে খাচ্ছে। তাই তিনি রাগ করে পেছনের লোকটার মাথায় চুল টেনে ধরেন। তার হাতে ছিল একটা বড় দা। এক হাতে দিয়ে চুল টেনে ধরে অন্য হাতে দা দিয়ে তার গলায় এক কোপ দেয়। সাথে সাথে তার মাথা গলা থেকে আলাদা হয়ে যায় এবং মাথাটা অনেক চিৎকার চেঁচামেচি শুরু করে। সে বলে, আমাকে ছেড়ে দে, আমাকে আমার দেহের সাথে জোড়া লাগিয়ে দে। তিনি এসব কথায় কান না দিয়ে মাথাটা একটি ব্যাগের মধ্যে রেখে দেন। এতে দেখা গেল মাথাটার চেঁচামেচি আরো বেড়ে গেছে। লোকটির আরো রাগ ওঠে। তিনি মাথাটাকে নিয়ে মাঠের পাশের রাস্তায় একটি ছোট ব্রিজ ছিল, সে ব্রিজের নিচে মাথাটাকে মাটি চাপা দিয়ে রাখেন। এরপর তিনি বাসা চলে আসেন। এই ঘটনার পর থেকেই কেউ যদি গভীর রাতে সেই ব্রিজের ওখানে দিয়ে যায়, তখন সে দেহবিহীন মাথাটা দেখতে পায়। ভাইরা, এ ছিল আমার আজকের ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন।
শুনছেন ভৌতিক 90.8 স্টুডিওর ঘড়ি বলছে সময়টা এখন ঠিক রাত 12:30, রাত 2:00 পর্যন্ত ভয়ঙ্কর ভৌতিক চাপসত্য ঘটনা নিয়ে আর যে কনক রয়েছে আপনার সাথে এসএমএস এবং ফেসবুক মাধ্যম যে মাধ্যমগুলো আপনি চাইলে এই মুহূর্তে আমার সাথে জয়েন করে ফেলতে পারেন। যদি জয়েন করতে চান এসএমএস করবেন, সবার আগে সেলফোনের মেসেজ অপশনে চলে যাবেন এবং দেন লিখে ফেলবেন AR স্পেস আপনার নেম স্পেস আপনার লোকেশন এন্ড দেন আপনার অনুভূতিটা থেকে এই মুহূর্তে কতটা এনজয় করছেন, কোন ঘটনাটা আপনার কাছে সত্য মনে হচ্ছে কিংবা কোন ঘটনাটা একেবারেই বিশ্বাসযোগ্যতা পাচ্ছে না, সেই মন্তব্যগুলো লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটা। ফেসবুক মাধ্যমে যারা ঠিক এই মুহূর্তে ঘুরছেন তাদের জন্য রয়েছে ফেসবুক মাধ্যমে জয়েন করার একটি সুযোগ, facebook.com/asianradio সেই ঠিকানায় চলে গেলে যে পোস্টটি পাবেন সেই পোস্টের শুরুতেই কমেন্ট করে দিন এবং আমরা সেখান থেকে চেষ্টা করব আপনার কমেন্টটি নেওয়ার জন্য। এবং ঘটনা যাদের কাছে রয়েছে তারা ঘটনা লিখে পাঠিয়ে দিন, ঘটনা লেখার অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/bhautik90.8। এই মুহূর্তে সোনিয়া মজুমদার তিনি আমাদেরকে শুনছেন এবং তিনি ভয় পেয়েছেন এরকম একটা ব্যাপার। এমডি ফারুক সরকার আমাদের সাথে রয়েছেন, রয়েছেন রাকিবুল ইসলাম বাউনিয়া থেকে আমাদের সাথে তিনি আমাদেরকে শুনছেন, রয়েছেন নাইম ফার্মগেট থেকে এবং রহমান নারায়ণগঞ্জ থেকে বলছেন অনেকদিন পরে শুনছি এবং থ্যাংকস ভৌতিক 90.8 টিমকে। মাহিনী রয়েছেন আমাদের সাথে, রয়েছেন জাকিয়া মতিজিদ থেকে আমাদের সাথে, রয়েছেন জুয়েল আমাদেরকে টেক্সট করেছেন এই মুহূর্তে আমাদেরকে, জীবন কেরানীগঞ্জ থেকে, লিমন হাসান নিয়াজ তিনি মিরপুর থেকে বলছেন এবং আজকে ফার্স্ট ভৌতিক শুনছি এবং অনেক ভয় লাগছে এবং আপনি বলেছেন যে আপনি আরো বেশি ভয় পেতে চান, সো আপনাকে 2:00 পর্যন্ত থাকতে হবে বিকজ আর অনেকগুলো স্টোরি রয়েছে আপনাদের ভেতর থেকে যারা নিজেরা ভূত এক্সপিরিয়েন্স করেছেন এমন কিছু মানুষের রেকর্ড, যে রেকর্ডগুলো আমরা শুনবো আস্তে আস্তে, সো একটু ওয়েট করতে হবে। শাকিল রয়েছেন ধানমন্ডি থেকে আমাদের সাথে, তিনি আমাদেরকে এমন SMS করেছেন যারা স্টুডিওতে এসে সরাসরি ভূতের ঘটনা বলতে চান তাদের জন্য একটি অপশন রয়েছে, সেলফোনের মেসেজ অপশনে চলে যাবেন দেন লিখে ফেলবেন AR আরেকটি স্পেস দিয়ে লিখতে হবে ভৌতিক 90.8 দেন আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং ফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। আর স্টোরি আমরা শুনবো বাট স্টোরি শোনার আগে আপনাকে আরেকটি বার মনে করে দিতে চাই, SMS করতে চাইলে AR স্পেস নেম লোকেশন এন্ড দেন কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। সো হিয়ার উই গো, আমরা এই পর্যায়ে একটা রেকর্ডিং শুনবো এবং রেকর্ডিং যদি আপনার কাছে থাকে আপনি স্টুডিওতে এসে বলতে পারবেন না তাহলে চাইলেই কিন্তু আপনার যে স্মার্ট ডিভাইসটি রয়েছে সেই স্মার্ট ডিভাইসে সেই ঘটনা রেকর্ড করে ফেলবেন এবং আমাদেরকে ইমেল করতে পারেন ভৌতিক 90.8@gmail.com ভৌতিকের বানানটি হচ্ছে bhoutik90.8@gmail.com।
বৃহস্পতিবারের দিন ছিল, দিনটা আমার জন্য অনেকটা খারাপ দিন ছিল, হয়তো বা বৃহস্পতিবারের দিন থাকায় আমরা হোয়াটসঅ্যাপের দোকানে কাজ করি। সম্ভবত জানেন সবাই যে কাজ করলে সাপ্তাহিক বেতন যদি হয় তাহলে বৃহস্পতিবারই বেতনটা পেমেন্ট হয়, যার কারণে এমনি সন্ধ্যায় কাজ শেষ হয় কিন্তু বৃহস্পতিবার থাকায় সন্ধ্যায় কাজ হলেও শেষ হলেও আপনার কাজ শেষ করতে করতে বেতন টেতন হিসাব কাজে করতে করতে হয়তো বা রাত 8:00 থেকে 8:30 হয়ে যায়। কিন্তু আমার মানে দোকান থেকে আমাদের বাসায় 3 কিলোমিটার ফাঁকে হয় সেদিন গাড়ি পেয়েতে একটু লেট হয়ে যায়, যার কারণে আসতে 8:45 বাজে। বাজারে এসে আমাদের বাজার আছে আমরা যেখানে আমাদের স্ট্যান্ড ওখানে বাজার আছে, বৃহস্পতিবার এসে দেখলাম যে মাসালা মামা মাছ দেখলাম ফসল মাছ চোখে পড়ছে আর কি, মাছ দুইটা দেখে আমার একটা নিতে অনেক মানে ইচ্ছা লাগে আর কি, খুব শখ হয় ইচ্ছে মাছটা নিতে, মাছটা নিব তো এখন দেখলাম মাছ দাম শুনলাম বললো মামা, তো বলার পরে আমি চিন্তা করলাম যে এত রাত্রে মাছ নিলে হয়তো বা রান্না করবে না, বহা বহি করবে, রাত তো 9টা বাজে, যাতে যাতে 9:30 বাজে, এই জন্য মাছটা আমি নিতে চাইছিলাম না। পরে মামা সালাম আমার জোর করে রাত হয়ে গেছে বিক্রি করতে পারছি না, হয়তো বা জোর করে মাছটা দিয়ে দিল। ওই মাছের ওজন ছিল 2 কেজি 750 গ্রাম। মাছটা আমি নিয়ে মাসাল মামা মাছটা বেঁধে দিল পরোটিংয়ে পেঁচায়, মাছের মুখে হয়তো বা বড় মাছ যারা কিনছেন তারা হয়তো বা বুঝতেন মাছ বড় মাছ কিভাবে দেয় আর কি। তো আমি মাছটা ধরে নিয়ে আসলাম, এসে আমাদের বাজারে এইবারে ওর বাইরে দেখলাম সেদিনটা কোনো লোকই ছিল না, অন্যান্য দিন 10টা 12টা পর্যন্ত বাজারে লোক থাকে। মফস্বল এলাকা হলে আমাদের এখানে একটু শহর সিস্টেম সবার সাথে আসে, কিন্তু হঠাৎ সেদিন দেখি একটা লোক ওঠে, সেদিনটা আমার ভয়টাই বেড়ে লাগছিল, লোক না থাকায় আমাকে একা একা সেদিনটা বাড়ি দিতে হয়। আমাদের বাসায় যাওয়ার বর্ণনাটা আপনার তাহলে বুঝতে একটু সুবিধা হবে কথা বলবো। আমাদের বাসায় মানে বাজার থেকে কিছুটা পথ হেঁটে একটু একটা গ্রাম আছে, গ্রামের পরে কিছুটা বাজার, তারপরে মাঠ, বিশাল একটা মাঠ, তারপরে আমাদের গ্রাম। তো হেঁটে হেঁটে মানে ওই অন্য একটা গ্রামের মধ্যে ঢুকবো, তখনই মানে ওই গ্রামের মধ্যে একটু সাইডে কবরস্থান আছে, ওই কবরস্থানের উপরে আমাদের যেতে হয়। কবরস্থান থাকার কারণে আমি ওখানে একটা ভয়চোখ আমাদের এলাকায় একটা ওই কবরস্থানে একটা অতি ঘটনা আছে, ওটা পরে শেয়ার করবো। ওখানে যেতে ওই ঘটনাটা আমার মনে পড়লো আর কি, মনে পড়ায় তো আমার একটু মনে ভয় লাগলো, যার কারণে ওখানে সামনে দাঁড়ায় আমি বাসে ফোন দিলাম যে কাউকে একটু আমাদের এখানে সামনে থেকে দিয়ে পাঠান, যেন আমার পথটা যেতে সুবিধা হয় আর কি। সখন ফোন দেওয়ার পরে আমার হাতে ওই মাছটাই ছিল জাস্ট, আর আমার হাতে ফোন, তাই এখন মানে আস্তে আস্তে অনেক সময় লাগবে, তাই মনে করলাম দেখি সামনে দিকে যাই। হ্যাঁ, হাঁটতেছি হাঁটতেছি হাঁটতে হাঁটতে হঠাৎ মানে আমার পায়ের মধ্যে কি যেন একটা পেঁচ খেলো, পেঁচ খেলো মানে খুব জোরে পেঁচ খাইছে আর কি, মানে হয়তো বা বিড়াল, আর কালো বিড়ালটা দেখলাম কালো, কিন্তু অত বড় বিড়াল মানে আমার ফালাই দিতে দেখছিল পাড়ায় নেই, হয়তো অত বড় বিড়াল আমার লাইফে আমি কখনো দেখি নাই, বিড়াল দেখছি সাধারণত বিড়ালের মতো, কিন্তু ওটা কি যে আমি নিতে এখনো ওটা আমি এখনো পূর্ণবিদ্ধ করতে পারি নাই বা আমি ওটা খুঁজেও পাইনি। পরে পায়ের সাথে পেঁচ খাওয়া মাত্রই আমি ফোনের ফ্ল্যাশ লাইট ওপেন করি নাই, ফোনের ব্র্যাড নয়েজ দিয়ে আমি দেখলাম, কিন্তু কোনো সাইডে কিছু দেখি নাই আর কি, অতটা মানে যে অন্ধকার রাতটাও না, একটু হালকা জ্যোৎস্নার আলো ছিল। বাট আমার পায়ে যখন পেঁচ খাই সখনই আমি দেখছিলাম, মানে আমার ডান পায়ে নয় ঘুতা মারে চলে গেছে আর কি, তখন আমার খুব ভয় লাগে আর কি, তখন একটু দৌড়ে দৌড়ায় হাঁটায় আসি। ওখানে শেষ মানে ওই লাগে ঘটনাটা ভালো হতো, কিন্তু সামনে যাওয়ার আমার জন্য আরো অনেক বিপদ অপেক্ষা করছে সেটা আমি ভাবি নাই। তারপরে একটু হাঁটায় জোরে হাঁটলাম, হেঁটে হেঁটে যখনই বাঁধের ওখানে আসছি তখনই আমার সাথে খুব ভয়ানক একটা ঘটনা ঘটলো। ঘটনাটা হলো আমার হাতে মাছ ছিল, মাছটা তো জেতা নাই, মাছটা মোড়ার কারণে আমি দেখলাম মাছটা যেন জোরে নড়ায় উঠলো, যেরকম জীবিত মাছ থাকলে যেরকম হয় না সেরকম মনে হয় হলো, মাছটা নিয়ে দিতে লড়াই উঠলো। তাই মোবাইলের আলো দিলাম, আলো দিয়ে দেখলাম মাছটা ঠিকই তো আছে, কোনো সমস্যা নেই, তাহলে লড়াই উঠলে কিভাবে, মাছটা মনে যেভাবে ছানটি মারলো আমি এটা দেখে আরো অনেকটা ভয় পেয়ে যাই। মাছটা আমি লোকের মধ্যে নিছি, নিয়ে আরো জোরে হাঁটায় ধরছি, হাঁটতে হাঁটতে হঠাৎ এক সময় দেখি হাতে মাছটা নেই আমার, মাছটা কয়ে গেল, আমি নিশানা পায়ে জোরে একটা চিৎকার দিয়ে দৌড় দিচ্ছি, চিৎকার দিয়ে দৌড়ে আমরা মাঠের এদিকে চলে আসছি। তো ধান ক্ষেত্রে মাছ হয়তো বা যখন ধান খেতে নেই ধান কাটায় ফেলছে, তখন ওই ধান খেটের মধ্যে আল ছিল, আলের সাথে পা উষ্টায় আমি অনেক জোরে পড়ে উষ্টে চলে যায়, চলে যাওয়ার কারণে হাত থেকে মোবাইল ছিটকে যায়, সকলে চিল্লানোর কারণে আমাদের এই মানে এলাকার মুখে একটা দোকান ছিল স্টল সিস্টেম, সেখানে আমার ছোট ভাইয়েরা এলাকার ছোট ভাইয়েরা বসে আছে, ওরা আমার চিৎকার শুনে ওই আমার বাসা থেকে ফোন করার পরে আব্বু বাসার সামনের দিকে আছে, জড়িয়ে দৌড়ে আছে, হাসে। আমি তো সেন্সলেস অবস্থায় পড়ে আছি, আর আমার হাতে তো ফোন নাই, পরে অনেক কষ্টে ফোনটা ওখানে পড়েছিল, ফোনটা পাইছে। তারপরে আমাকে ওই দোকানের স্টলে নিয়ে আসছে, নিয়ে এসে আমাকে একটু মুখে পানি দিল, তার কারণে আমি একটু জাগ্রত হলাম। তা আমাকে কি বলছে যে কি হয়েছে, আমি বললাম মাস মাস বলার পরে আর আমার সেন্স নেই। পরে অনেক কষ্টে ওরা এলাকার লোকজন ওই এরকিন টেরকিন নিয়ে ওখানে তাহারার জঙ্গল ওখানে লাইট টাইট নিয়ে যায়। পরে মাসটা দেখে যে অর্ধেক খাওয়ানি আর কি, মানে মনে হয় খাওয়া ঠোকর দিলে যেরকম হয় না ওরকম যাক আর কি। কিভাবে এই ঘটনাটা হলো আমি জানি না। আর যেখানে আমি দেখছি মাছটা নেই, সেখান থেকে প্রথম ওই কবরস্থানের ওখানে ওই মাছটা পাওয়া গেছে। মানে ঘটনাটা আমি এখনো কিছু খুঁজে পাই নাই। পরে আমাকে পাশে নিয়ে যাওয়া, মাছটা কাটানোর পরে পরে রাত্রিবেলায় মাছটা ভাগ করে দুই তিন চাকার মতো বড় বড় চাকা ছিল মাছটা, ক্রিকেট মাছ হয়তো সবাই জানেন, বড় বড় চাকা দুই চাকা আমাদের বাসার উপর দিয়ে ফিক দেওয়া হলো। ফিক দেওয়ার পরে সকালে ওই মাছটা দুই চাকা পাওয়া যায় নাই। ওটা গ্রামের লোক সবাই বলে যে আমি জিন নাকি আজ পর্যন্ত ওই ঘটনাটা আমি কিছু খুঁজে পাই নাই, ঘটনাটা ভুলেই গেছিলাম আমি। কিন্তু হঠাৎ করে কাল রাতে স্বপ্ন দেখে আমার এই ঘটনাটা পুনরাবৃত্তি বৃষ্টি হয়, যার কারণে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। যাই হোক, আমার সাথে অনেক আর একটা ভয়ানক ঘটনা আছে, তোমার সাথে না শোনার একটা ঘটনা। আমি বাংলায় ভালো মতো লিখতে পারি না বলে আপনাকে আমি লিখে পাঠাতে পারলাম না, বা পরে এক সময় পাঠাবো হয়তো, বা ভয়েস মেল করে পাঠাবো। আমি এখন খুব মানে তারপরে ঘটনার পরে আমার তিন দিন আমি জ্বরে থেকে উঠতে পারি নাই, অনেক ভয় খাইছিলাম, যার কারণে মানে কোভিড আর সময় বিরুদ্ধে এটা আমার একটা ভালো হয়েছে। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, আর ভৌতিক এফএমের সকল লিসেনাররা আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। ভৌতিক এফএম টিমকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, এত সুন্দর একটা শো করার জন্য। ভালো থাকবেন।
শুনলাম চমৎকার একটি ঘটনা, যে ঘটনাটা আপনাদের ভেতর থেকে একজন আমাদেরকে পাঠিয়েছেন। চাইলে আপনার যদি এরকম কোন ঘটনা থেকে থাকে, আপনি স্টুডিওতে সেই ঘটনা বলতে চান, তাহলে আপনার জন্য একটি অপশন রয়েছে। আপনাকে সবার আগে সেই ঘটনাটা রেকর্ড করে ফেলতে হবে। যদি স্টুডিওতে না এসে আপনি যেখানে রয়েছেন সেখান থেকে বলতে চান, দেন রেকর্ড করে সেই ঘটনাটা লিখে পাঠিয়ে দিতে হবে আপনাকে ভৌতিক 90.8@gmail.com। ভৌতিক এর বানান হচ্ছে BHOUTIKE। এটি ছিল ঘটনা পাঠিয়ে দেবার জন্য রেকর্ড করে। যদি ঘটনার রেকর্ড না করে আপনি লিখে পাঠিয়ে দিতে চান, তাহলেও কিন্তু আপনার জন্য আরেকটি অপশন রয়েছে, এবং সেই অপশনটি হচ্ছে facebook.com/bhautik90.8। সেইখানে গিয়ে আপনি আমাদেরকে ঘটনাটা লিখে পাঠিয়ে দিবেন, ইনবক্স করে দিবেন। আমরা চেষ্টা করব সেই ঘটনাটা ফিরোজ খানের কণ্ঠে শোনার জন্য। যারা যারা SMS এবং ফেসবুক মাধ্যমে এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করতে চান তাদের জন্য অপশন রয়েছে। বা যারা যারা রয়েছেন, MD ফারুক সরকার তিনি বলছেন শ্যাওড়াপাড়া মিরপুর থেকে, অল স্টোরি ইজ ভেরি নাইস bro, please now to continue your show. Hopefully we are going to continue our show. So Ruhan Lalbagh theke amaderke bolchen, I am a new listener. Prothom mongolbar thik rat 12tay amra chole ashi Bhautik 90.8 niye, ebong I think time ta change hoye jete pare, er jonno kintu chaile apni amader Facebook e je official fan page ti royeche, which is facebook.com/bhautik90.8, ortho chudu Bhautik 90.8 FM er je page ti royeche shei page te like diye connected thakben. Er por jeta hobe jodi amra date change kori, tahole kintu jante parben. Apni Mahi royechen amader sathe, Rayhan Mirpur ek theke, tini bolchen bhoy lage onek. Royechen Asha ek, tar prothom bar shunchi ebong bhoy lagche. Ar Bhautik FM kobe hoy এটা জানাবেন, প্রতি মঙ্গলবার হয় এটা, খুব প্রতি মঙ্গলবারই খুব বেশি সম্ভাবনা রয়েছে এটা ডেটটা চেঞ্জ হওয়ার জন্য। সো জানাবো আপনাদেরকে। রাব্বি আহমেদ তিনি বলছেন নারিন্দা থেকে, খুব ভয় করছে। এবং সোহেল উত্তরা থেকে বলছেন কনক ভাই, আমি প্রতি মঙ্গলবার এশিয়ান রেডিও টিউন করে কেন আজ অনেকদিন পর শুনতে পেলাম, এতদিন ভৌতিক শোটা আমার মাঝখানে একটা গ্যাপে ছিলাম। নয়ন রয়েছেন মিরপুর 11 থেকে আমাদের সাথে। হিমেক তিনি বলছেন ভৌতিক ইজ অলওয়েজ দ্য বেস্ট। পলি আমাদের সাথে রয়েছেন, তিনি বলছেন চার্মিং ভয়েস অলরাইট রয়েছেন। এমনি জুয়েল আল জুয়েল, তিনি রাসালনগর বার্মার বাড়ি থেকে উপস্থিত। তিনি বলছেন যে স্যার কনক নাও 120টির বেশি ওয়ার্ল্ড এফ এম ভৌতিকের শো শোনা হয়ে থাকে এমনটা, তবে আপনাদেরটা এরকম কিছু একটা আপনি বলেছেন, ঘটনা লাইভ শোনানোর চেষ্টা করছি আমরা। রয়েছেন আমাদের সাথে মামা, তিনি বলছেন মুন্না মামা এবং ভয় পেয়েছেন। আপনি হিমেক রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে রামিম নারায়ণগঞ্জ থেকে, তিনি বলছেন অনেক ভয় লাগছে এবং আই লাভ ভৌতিক এফ এম। যারা স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান তারা সেলফোনের মেসেজ অপশনে গিয়ে চলে গিয়ে লিখে ফেলবেন এ আর স্পেস দিয়ে আপনাকে লিখতে হবে ভৌতিক 90.8, আরেকটি এস টুদি বি 90.8, আরেকটি স্পেস দিয়ে আপনাকে আপনার সেলফোন নাম্বার এবং নাম লিখে পাঠিয়ে দিতে হবে 2323। এই নাম্বারটা ফেসবুক মাধ্যমে এই মুহূর্তে অনেকেই রয়েছেন, তাদের একটু ধুমের আসতে চাই এবং দেখতে চাই তারা ফেসবুকে কারা কারা রয়েছেন। ফেসবুকে যদি আপনি জয়েন করতে চান তাহলে আপনি চলে যাবেন facebook.com/asianradio, সেই ঠিকানা। রয়েছেন রহিম আমাদের সাথে, পিয়াল মাহমুদ রয়েছেন তিনি আমাদের সাথে, তিনি শুনছেন আমাদেরকে, এবং তালহা নিলয় রয়েছেন আমাদের সাথে। এমনি করে অনেকেই ফেসবুকে জয়েন করছেন। আমরা এই পর্যায়ে আরেকটা স্টোরি শুনবো ফিরোজ খানের কণ্ঠে, এবং স্টোরি শুনে ফিরছি ভৌতিক 90.8 এফএম এ অন্য কিছু নিয়ে।
ভাইয়া আসসালামু আলাইকুম, আমি ভৌতিক টিমের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি তৌফিক ওমর সজীব, জেলা রাজবাড়ী, গ্রাম কাজী বাধা। পদ্মাপাড়ের জেলেদের মুখ থেকে শোনা যায় অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতার ঘটনা। এক জেলের সাথে আমি সাক্ষাৎ করে একটা ঘটনা শুনে আমি নিজেই চমকে যাই। এই ঘটনাটি আমি শুনেছিলাম পদ্মার পাড়ের এক জেলের মুখ থেকে। ঘটনাটি ঘটে তৈয়ব মাঝি ও তার ভাতিজা হাসানের সাথে। রাতে নদীতে মাছ ধরে তারা সেগুলো বাজারে বিক্রি করত। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় অনেক বছর আগে, 1999 সালের কোনো এক রাতে। তৈয়ব মাঝি আর হাসান ওই রাতে নদীতে মাছ ধরতে যায়। তারা মাছ ধরতে ধরতে অনেকটা নদীর ভেতরে চলে যায়। তখন রাত প্রায় 3টা বাজে। মাছ ধরতে ধরতে হঠাৎ বাতাস পড়ে যায়। উল্লেখ্য যে নদীতে বাতাস পড়ে যাওয়া মানেই ঝড়ের পূর্বাভাস এবং সাথে হালকা ঝড় শুরু হয়। তারা যখন নৌকা নিয়ে বাড়ির দিকে আসবে ঠিক তখনই তারা দুজন লক্ষ্য করল যে তাদের থেকে বেশ অনেকটা সামনে দিয়ে একটা যাত্রী নৌকা যাচ্ছে। নৌকাটা হয়তো তাদের চোখে পড়ত না, কিন্তু নৌকার উপরে কেমন যেন লাল লাল আলো জ্বলছে, মনে হচ্ছে কোনো আগুনের আভা। যাত্রীগুলো হয়তো বিপদে পড়েছে, তাই তৈয়ব মাঝি এবং তার ভাতিজা হাসান দ্রুত নৌকা নিয়ে এগিয়ে যায় তাদেরকে সাহায্য করার জন্য। এভাবে আস্তে আস্তে আবহাওয়া আরো খারাপের দিকে যাচ্ছে। একটা সময় তারা ওই নৌকার কাছে গিয়ে পৌঁছাল। নৌকাটা বেশ বড় ধরনের। তখন তৈয়ব মাঝি ও হাসান দেখে নৌকার ছাউনির উপরে একটা হারিকেন বাঁধা, কিন্তু এদিকে নৌকার ছাউনির ভেতরে তাকিয়ে অবাক হয়ে যায় তৈয়ব মাঝি। তিনি দেখে ভেতরে একটা আগুনের মতো লালচে রং, এরকম একটা আলো জ্বলছে এবং তার আলোতে যা দেখল তা ছিল খুবই মর্মান্তিক। তারা দেখে ছাউনির মধ্যে কোনো যাত্রী নেই। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল ছাউনির ভেতরে অনেকগুলো লাশ এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং বাতাসে প্রচুর লাশ পচা গন্ধ এসে পৌঁছালো তাদের নাকে। এটা দেখে তৈয়ব মাঝি মাথা ঘুরিয়ে পানিতে পড়ে যাওয়ার আগেই হাসান তার চাচাকে জড়িয়ে ধরে নৌকাতে শুয়ে দিয়ে সামনের দিকে তাকায়। তখন সে তিলে চমকে যায়। হাসান দেখে সামনে কোনো নৌকা নেই, সামনে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। তাহলে নৌকাটা কোথায় গেল? তখন হাসান ভাবল হয়তো তার দেখার ভুল ছিল, কিন্তু ভুল তো হওয়ার কথা না, কারণ হাসান যখন ওই নৌকার কাছে নৌকা থামিয়েছিল তখন নৌকায় নৌকায় ধাক্কার আওয়াজ। আজ পর্যন্ত হয়েছিল। হঠাৎ করে বাতাসে তাদের নৌকা ডুবে ডুবে অবস্থা। হাসান ছোট থেকে নৌকা বেউস্তাদ, কোনো মতে চাচাকে পাটাতনে শুয়ে দিয়ে নৌকা টেনে ঘাটে লাগায়। তারপর থেকে তৈয়ব মাঝি টানা ছয় মাস কথা বলতে পারেননি। অনেক কবিরাজও তান্ত্রিক দেখিয়ে কোনো প্রতিকার পাওয়া যাচ্ছিল না। অবশেষে একজন নামকরা ইমাম সাহেবের শরণাপন্ন হয়ে তৈয়ব মাঝি সুস্থ হয়। অবাক করার বিষয় হল, শুধু তৈয়ব মাঝির সাথে নয়, অনেকের সাথেই এরকম অনেক ঘটনা ঘটেছে। এমনকি মাছ ধরতে গিয়ে নাকি অনেকে ওখানে গায়েব হয়ে গিয়েছিলেন, আর কোনোদিনও ফেরেননি। আজও নাকি তাদের কোনো হদিস পাওয়া যায়নি। সবচেয়ে মজার বিষয় হল, আমি এই ঘটনাটি শুনেছিলাম তৈয়ব মাঝির নিজের মুখ থেকে। ভাইরা, আজ এই পর্যন্তই আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন।
আমাদেরকে পাঠিয়েছেন, তিনি হচ্ছেন তৌফিক উমর সজীব, যিনি সবসময় আমাদেরকে ঘটনা পাঠিয়ে থাকেন। এবং থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। সবসময় চাইবো আপনারা ঘটনাগুলো কালেক্ট করুন এবং আমাদেরকে লিখে পাঠান। সেটার জন্য অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/bhautik90.8। এবং ফেসবুক মাধ্যমে যারা জয়েন করতে চান তারা সেলফোনের মেসেজ অপশনে গিয়ে সবার আগে লিখে ফেলবেন AR স্পেস আপনার নেম স্পেস আপনার লোকেশন এন্ড দেন কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। যারা স্টুডিওতে এসে সরাসরি ঘটনা শেয়ার করতে চান, ভূতের ঘটনা, অবশ্যই হরর ঘটনা বা যেসব ঘটনার কোনো ব্যাখ্যা নেই এমন ঘটনা যারা শেয়ার করতে চান, তারা সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলুন AR স্পেস দিয়ে লিখে ফেলুন B90.8 আর একটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করুন 2323 এই নাম্বারটা। তহা আমিরপুর থেকে তিনি বলছেন যে SMS পড়া হচ্ছে না কেন, চোখের সামনে যে SMS গুলো পড়ছে পড়ার চেষ্টা করছে। রাব্বি আহমেদ তিনি বলছেন নারিন্দা থেকে গোপালগঞ্জ থেকে শুনছি। এবং সাথে রয়েছেন রুহানিক হিসরাত, তিনি নবাবগঞ্জ থেকে, তিনি বলছেন যে কিপ ইট আপ। হিমেল তিনি বলছেন যে কবে হয়ে থাকে, প্রতি মঙ্গলবার 12টায় হয়ে থাকে। তিনি বলছেন যে নৌমিতা লালবাগ থেকে আমাদের সাথে রয়েছে, তিনি বলছেন তুমি আমার SMS। আচ্ছা, শুভ শিকদার ধানমন্ডি থেকে আমাদের সাথে রয়েছেন, তিনি বলছেন যে কাহিনীর মাঝে সাউন্ড গুলো দারুণ। আচ্ছা, জীবন সরকার তিনি আমাদের সাথে রয়েছেন, তিনি বলছেন আমাদের সাথে আরেকজন রয়েছেন ভৌতিক 90.8 ঝুমু নারায়ণগঞ্জ থেকে, তিনি বলছেন আমরা তিন বোন মিলে একসাথে শুনছি আপনাদেরকে। ফাহাদ রয়েছেন আমাদের সাথে বাসা বউ থেকে, তিনি বলছেন যে ফার্স্ট স্টোরিটা খুব বেশি ভয়ঙ্কর ছিল। অলরাইট, বুঝতে পেরেছি। আপনারা অনেকেই সব থেকে বেশি যে ঘটনাগুলো পছন্দ করে থাকেন সেসব ঘটনার মধ্যে আমার মনে হয় লাশের ঘটনাগুলো বেশি, এবং প্রথম যে ঘটনাটা ছিল শ্মশানের ঘটনা, এরকম ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই সেই ঘটনাটা লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন ভৌতিক 90.8 FM এর পেজে। আদনান বিশ্বাস তিনি আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড হয়েছেন এবং তিনি বলছেন যে অনেকদিন পর জয়েন করেছেন। এমডি শাকির ইসলাম সুমন আমাদের সাথে রয়েছেন, রয়েছেন সাইফুল ইসলাম সুমন আমাদের সাথে এই মুহূর্তে, রয়েছেন আমাদের সাথে সাইফুল সিঙ্গার শাকিল খান আমাদের সাথে রয়েছেন। নাদিম মাহমুদ তিনি বলছেন কনক ভাই পাঁচজন ফ্রেন্ড মিলে আজকে শুনছি এবং আমি খুব হ্যাপি যে এখন থেকে ভৌতিক শুরু হয়ে গেল। তানিয়া পুষ্প আমাদের সাথে রয়েছেন, ফার্স্ট টাইম শুনছেন। সো এই মুহূর্তে আরেকটা স্টোরি শুনতে চাই, আপনার কাছে স্টোরি থাকলে লিখে পাঠিয়ে দিন। এবং এই মুহূর্তে যদি চান কোনো মন্তব্য শেয়ার করতে, রয়েছে ফেসবুক মাধ্যম, যেখানে চাইলে জয়েন করে ফেলতে পারেন facebook.com/asianvideo, সেই ঠিকানায় SMS করবেন 2323 এই নাম্বারটা। সো হিয়ার উই গো ফর দ্য নেক্সট স্টোরি।
আমার বাসা রংপুরে, আমি আপনাদের একজন নতুন শ্রোতা। আপনাদের ভৌতিক অনুষ্ঠান আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাছে কিছু ঘটনা আছে, আজকে তার মাঝখান থেকে আপনাদের সাথে একটি শেয়ার করলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটা আমার নিজের সাথে ঘটা। 2013 সালে আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। সম্ভবত কারণে আমি বাসা থেকে অনেক দূরে একটা আবাসিক মেসে থাকতাম। মেসটি ছিল বাজার থেকে একটু দূরে। মেসের সামনে একটা ছোট রাস্তা ছিল এবং রাস্তার পাশে ছিল একটি তিনটা বড় বড় বট গাছ ছিল। সেই গাছগুলো নিয়ে ওখানে অনেক ঘটনা প্রচলিত ছিল। আমার ঘটনাও ওখানে ঘটেছিল। একদিন রাতে মেসে ফিরতে আমার অনেক রাত হয়ে যায়। তখন রাত 12টার মতো বেজেছিল এবং আকাশের চাঁদটাও বেশ বড় ছিল, তাই সবকিছু ফকফকে মনে হয়েছিল। আমি যখন বাজার থেকে ওই ঈদগাহ মাঠের কাছে এসে পৌঁছাই, তখন আমি একটা শব্দ শুনতে পাই। শব্দটা ছিল অনেকটা ঘোড়ার গাড়ির মতো। আমি ভাবতে থাকি এখানে এত রাতে ঘোড়ার গাড়ি আসবে কোত্থেকে। তখনই দেখি ঘোড়ার গাড়িতে চড়ে একটি লোক আসলো আমার কাছে এবং আরো দেখতে পেলাম ঘোড়ার গাড়িতে একটা সাদা কাপড় পেঁচানো লাশ। এটা দেখার পর আমি খুব ভয় পেয়ে যাই। আমার মাথায় কিছুই কাজ করছিল না, আমি কি করব। তখনই দেখলাম ঘোড়ার গাড়িতে বসে থাকা লোকটা আমার সামনে লাশটাকে রেখে গাড়ি নিয়ে চলে গেলেন। তারপর যা দেখলাম আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম আস্তে আস্তে লাশের মুখটা খুলে যাচ্ছে এবং দেখলাম সেই লাশটা আর কেউ না, আমি নিজেই। লাশটা আমার সামনে এসে তার হাত দিয়ে আমার গলা চেপে ধরে আমার দম আটকে আসছিল। মনে হচ্ছিল তখনই আমি মারা যাব। জোরে চিৎকার দিয়ে আমি অজ্ঞান হয়ে যাই। পরের দিন সকালে আমি নিজেকে আবিষ্কার করি আমাদের মেসে আমি শুয়ে আছি। সেখানে সবাইকে গত রাতের ঘটনা খুলে বলি এবং তারা বলে এখানে এরকম ঘটনা নাকি প্রায় ঘটে থাকে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের মেসে রাতের বেলা বাইরে থেকে ঢুকতে গেলে মেসের দরজা একা একাই খুলে যেত। এর কোনো কারণ আমরা আজও খুঁজে পাইনি।
নবীগঞ্জ থেকে তিনি বলছেন ভৌতিক FM দীর্ঘদিন থাকুক, আপনার সাথে থাকলে এমনটা হবে। ভৌতিক 90.8 থেকে সুমুদ্দিন নারায়ণগঞ্জ থেকে বলছেন আমার ছোট বোন মিম ভীষণ ভয় পেয়েছে। জুয়েল রয়েছেন আমাদের সাথে। জয় কুমার দাস তিনি সাভার থেকে বলছেন যে হেমায়তপুর থেকে স্টোরি গুলো খুবই ভয়ের অ্যান্ড দ্য সাউন্ড ইফেক্ট ইজ ভেরি হরিবল। ওয়েল তিনি রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে। আপনি যদি জয়েন করতে চান তাহলে ARDK স্পেস নেম লোকেশন এন্ড দেন কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে হবে 23238। এই নাম্বারটায় ভূত রয়েছে কিংবা নেই, এর থেকে বেশি ভয়ঙ্কর কথা হচ্ছে যে এই ঢাকা শহরে এমন কোন জায়গা রয়েছে যে জায়গাগুলোর মধ্যে সাধারণত অস্বাভাবিক অনেক কিছু ঘটে থাকে। এমন একটি ঘটনা হচ্ছে ঢাকার তেজগাঁওয়ের একটি খ্রিস্টান বাসা, যেখানে ভাড়াটিয়ারা অনেক ভুতুড়ে কাণ্ড দেখিয়ে এসেছেন এবং সেই বাসায় যারা এখন পর্যন্ত থেকেছেন তারা প্রত্যেকেই কেউ না কেউ সে ধরনের স্টোরিগুলো খেয়াল করেছেন এবং এমন সব ঘটনা যে জায়গাটাতে ঘটেছে অনেকেই রাতে সেই দেখেন যে বাড়িটির দোলনায় কেউ না কেউ দোল খাচ্ছে, সাথে বাড়ির ছাদে হইচইও অনেক সময় শুনতে পাওয়া যায়। এবং তৎক্ষণাৎ কেউ যদি ছাদে যায় গিয়ে দেখতে পায় যে ছাদে তেমন কেউ নেই, শুধুমাত্র তেজগাঁয়ের সেই বাসায় না। এরপর রয়েছে পুরান ঢাকার একটি গার্লস স্কুলের সামনের মধ্যরাতে একজন বউকে দেখতে পাওয়া যায়। মেয়েটিকে একটি হলুদ শাড়ি পরনে অনেক মানুষই দেখেছেন এবং এমনটাই বলা হয়ে থাকে, কিন্তু মেয়েটি কোথা থেকে আসে তা কেউ জানে না। ইনফ্যাক্ট তাকে জিজ্ঞেস করার আগেই সে প্রত্যেকবার সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সে এমনি করে অনেকগুলো জায়গা রয়েছে ঢাকা শহরে যে জায়গাগুলো সাধারণত হরর স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমডি মোবারক তিনি আমাদের সাথে রয়েছেন, এস এম এস করতে থাকুন। আপনি রাবি আহমেদ রয়েছেন আমাদের সাথে, রয়েছেন আমাদের সাথে আবুল হাসান তালহা রয়েছেন আমাদের সাথে, তিনি বলছেন যে ভয় লাগছে। মোবারক তিনি বলছেন বাংলা এস এম এস, ইয়েস বাংলা চাইলে আপনি এস এম এস করতে পারেন। রুহানি কিসরাক আমাদের সাথে রয়েছেন, হিমেল রয়েছেন, নয়ন রয়েছেন মিরপুর সাথে থেকে, সোহেল উত্তরা থেকে আমাদেরকে কমেন্ট করেছেন এবং তিনি বলছেন করক ভাই আমি প্রতি মঙ্গলবার আপনাদেরকে শুনে থাকি ফেসবুক মাধ্যমে। অনেকেই জয়েন করছেন আমাদের সাথে ফেসবুকে, যদি আপনি জয়েন করতে চান তাহলে চলে যেতে হবে facebook.com/asianradio সেই ঠিকানায়, এবং সেখানে আজকে যে পোস্টটি দেওয়া রয়েছে সেই পোস্টের নিচে কমেন্ট করুন, আমরা চেষ্টা করব সেই কমেন্টগুলো পড়ে দেওয়ার জন্য। এরপর যে আরেকটা ঘটনা আমরা শুনব, যেটি মূলত আমাদেরকে কিছু ঘটনা পাঠিয়েছিলেন প্রিন্স নামের একজন, এবং সেই ঘটনাগুলো রেকর্ড করে আপনি যদি রেকর্ড করে পাঠাতে চান তাহলে অবশ্যই আপনাকে রেকর্ড করে ফেলতে হবে আপনার স্মার্ট ডিভাইসে এবং দেন সেটি পাঠিয়ে দিতে হবে bhautik90.8@gmail.com।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জয়নুল আবেদিন, বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত আছি সপ্তম সেমিস্টার। তো আমি যে ঘটনাটি বলবো এটা আমার ম্যাথ লাইফে অনেক ঘটে যাওয়া কাহিনী। তো আমি প্রথম যে মানে যে এখনো এই ম্যাচেই আছি, তো ম্যাচে ওঠার পর বড় ভাইদের কাছে এই ম্যাচ সম্পর্কে অনেক কিছু শুনেছি, ভৌতিক ঘটনা বা অনেক কিছুই ঘটে যাওয়া, তো ওগুলো কোনো বিশ্বাসে নিতাম না। তো এগুলো ফান বা যে কোনো কিছু মনে করে এগুলো আমলে নিতাম না। তো প্রথম যে আমার অবস্থানরত অবস্থায় বড় ভাইয়ের সাথে একটা ঘটে যাওয়া ঘটনা, সেটা হলো এক বড় ভাই গান করে অনেক, তো উনি গান করেন বা করতে অনেক ভালোবাসেন এবং গলাও অনেক সুন্দর। তো উনি ওনার একজন বেস্ট ফ্রেন্ড আমাদের মেসে থাকতো, দুইজনই মনে করেন রাত্রে কোনো এক সময় রাত 12টা 1:30টার দিকে গান করতে করে ওরা বাইরে গিয়ে, তো আমাদের মেসের পিছনে ফাঁকা একটা জায়গা আছে। তো ওই দিন রাতে তো যে ওই গান করা ফ্রেন্ডটার তার ফ্রেন্ডটা তো শুনতেছে যে পিছনে কেউ গান করতেছে, তো উনি ওই দিক দিয়েই পিছনে যায় আর কি, গিয়ে দেখতেছে যে কেউ একজন বসে গান করতেছে বাট অনেক দূরে আর কি, ফাঁকা জায়গা। তো উনি হাঁটতে হাঁটতে যাইতেছে, তো হঠাৎ করে দেখে যে সামনে কেউ নেই, তো গানটাও থেমে গেছে। তো উনি আবার পিছনে যখন মেসের দিকে অগ্রসর হয়েছেন তখন আবার কিছু দূর আগার পর আবার শুনতেছে গান, আবার বসে আছে। তো উনি মনে করছে যে ওই আমার সাথে হয়তো ফাজলামি করতেছে এই জন্যে, তো উনি দ্রুত ওই জায়গায় যায় কিন্তু বাট কিছুই দেখতে পায় না, এইরকম অবস্থা হয়। তো উনি একটু ভয় পায়, ভয় পেয়ে আবার মেসে আসে, আসার পর তো উনি দেখে যে ওনার রুমে ওই যে গান করে উনি পড়তেছে। তো ওরে জিজ্ঞেস করতেছে যে তুই কি এরকম বাইরে গিয়ে গান করতেছিলি, ও বলতেছে না তো আমি তো এই এখনো পড়তেছি, বিশ্বাস না হলে আমার রুমমেটকে জিজ্ঞেস কর বা অন্য কাউকে। তো জিজ্ঞেস করার পর বলে যে হ্যাঁ উনি তো পড়তে এসেছিল এরকম। তো এরকম তো উনি ভয় পেয়ে যায় এবং ঘটনাটি বলে, তো সবাই ভাবছিল যে এটা হয়তো উনি মজা করতেছে। তারপর যে গান করে ও একটু আর কি ওর সাথে অনেক প্যারানর্মাল ঘটনা ঘটে যায়, যেমন উনি রুমে থাকতেই ওনার মানে যে বেডে থাকতো ওই বেডেই নাকি কোনো এমনিতেই কিছু ভৌতিক আর কি প্যারানর্মাল ঘটনা ঘটতো, বা উনি একদিন রাত 2-3টার দিকে উঠে দেখে যে ওনার পাশে একজন বয়স্ক বৃদ্ধ মহিলা আর কি দাঁড়ায় আছে, এরকম অবস্থা। তো ওনার রুমমেট কে ডাক দিবে, বাট উনি কথা বলতে পারতেছে না বা কিছুই করতে পারতেছে না, এরকম অবস্থা। তো উনি আর কি জোরে যখন ইয়ে করা শুরু করেছে, তো ওনার রুমমেট একটু আর কি ডাক না পাইছে, পেয়ে বলে উঠছে, উঠে দেখে যে উনি কেমন জানি করতেছে হাত পা ছড়াছড়ি। তো ওনাকে ডাক দিয়ে ভালোভাবে ডাক দিল, তো উনি যা মানে কিরকম এক ধরনের চোখ উল্টাই গেছে এরকম অবস্থা। তো ওই রুমমেটটা ভয় পেয়ে আরো পাশের রুমের কয়েকজনের ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে যে এরকম এরকম, তো কি হয়েছে? তো উনি বলতেছে এরকম এরকম, আমি একজন এরকম দেখছি, উনি আমাকে মেরে ফেলতে চাইছিল বা গলা টিপে ধরছিল, এরকম অবস্থা। পরে এরকম অবস্থা পরে আমরা আর কি আমাদের যে ম্যাচ মালিক আছে ওনাকে জানাই ঘটনাটা, তো উনিও আর কি বুঝতে পারে ব্যাপারটা, কারণ তার ওই জায়গার সম্পর্কে অনেক আগে থেকে অভিজ্ঞতা আছে। উনি বলে হ্যাঁ এরকম আছে, তো আমি দেখতেছি কি করা যায়। তো এরকম, তো আমার এক ফ্রেন্ড ও রাত্রে আর কি কথা বলে, তো রুমে তো সবসময় কথা বলা হয় না, কারণ রুমে সবসময় অনেকে পড়ে জ্ঞান জাম বা এরকম হয়, তো পিছনে ওই পিছনের দিকেই যায় মানে কথা বলতেছিল। তো পিছনে একটা পুকুর আছে, তো পুকুরের সামনে বসে কথা বলতেছে, পুকুরের সামনে কিছু বেঞ্চ আছে ওখানে বসে। তো অপোজিট সাইডে দেখতেছে ওই যে একজন ওই বয়স্ক মহিলা দাঁড়ায় আছে, যে কিরকম অবস্থায় দাঁড়ায় আছে, সাদা কাপড় পরে এরকম একদম নোট চোখে পড়তেছে, তো ওই দেখতেছে আর কথা বলতেছে এরকম অবস্থা। তো একটু আর কি ভয় পায় যে এর আগে এত এরকম ঘটনা ঘটছে, তো ভয় পায়। ভয় পাওয়ার পর ও মেসে ডাক দেয়, কয়েকজনের ডাক দেয় আর কি ওখান থেকে জোরে জোরে, শুনতে পারে কয়েকজন আসে, আসার পর দেখে ওখানে কিছুই নেই, তো ওই ফ্রেন্ডটা আর কি ভয় পায়। এ হলো ওর ঘটনা। তারপর আমাদের, আমি যে রুমে থাকতাম ওই রুমটা একদম সবার প্রথমে ছিল, তো তো আমি আমার রুমমেট, তো গরমকাল আমাদের রুমের সামনে একটা বেলি ফুলের গাছ আছে, তো জানালাটা খুলে দিলে সুন্দর বেলি ফুলের বাসনা বা ইয়ে গন্ধটা অনেক সুন্দর লাগে, এই জন্য জানালাটা খুলে দিয়ে আমি দুজনে ওই রাত্রে 12টা 1টা বাজে, তো উনিও ফেসবুক চালাইতেছিল আমিও ফেসবুক চালাইতেছিলাম, হঠাৎ করে এক ধরনের বিশ্রি গন্ধ, বেলি ফুলের গন্ধটা আসতেছিল এরকম, কিন্তু হঠাৎ করে ওটা বন্ধ হয়ে যাওয়ার পর কিরকম একটা বিশ্রি গন্ধ আসলো। তো আসার পর ওই সময় কি হলো বুঝতে পারিনি, তারপর আবার বেলি ফুলের গন্ধ, আবার বিশ্রি গন্ধ, এরকম হইতেছে যখন, তো এরকম ঘুরতেছিল। তা কিছুদিন পর আমাদের ফাইনাল এক্সাম শুরু হবে, তো ফাইনাল এক্সাম শুরু হবে এরকম সময়, তখন থার্ড সেমিস্টার ফাইনাল এক্সাম চলবে এরকম অবস্থা। তো আমরা আমাদের সম্মুখের দরজায় একটা মানে ইয়ে আছে, নারিকেল গাছ আছে, তো ওই যাওয়া লাগে ওই দিক দিয়ে। তো এরকম অবস্থায় যখন আমরা প্রথম যেদিন পরীক্ষা দিতে যাব, তো ওই দিন আর কি গাছ থেকে অনেক সাপ পড়তেছে, তো আমরা মনে করছি নারিকেল গাছে হয়তো সাপ থাকে এজন্য সাপ পড়তেছে, বাট ওই যে সাপ পড়তেছে ওই সাপ মনে করেন যে ওই এলাকার বরগুনার, কেউ চেনে না বা কেউ দেখেনি ওই সাপ। তো আমরা কয়েকজন আর কি মারতে ছিল, তো যাদের পরীক্ষা ওই দিন ছিল না তারা মারতে ছিল, আর ওগুলো না একটা বলতেছে যে এগুলো সাপ তো আর কিছু করা যাবে না, একটা গর্তের মধ্যে পুঁতে রাখাই ভালো। তো আমরা পরীক্ষা দিয়ে আসার পর যে শুনলাম যে যেখানে পুঁতে রাখছে তো ওখান থেকে ওখানে আর ওই সাপগুলো নেই, এরকম অবস্থা। তো এরকম 4-5 দিন থেকে পড়তেছে, তো নারিকেল গাছে একদিন উঠাই দিল একজন, তো ওই দেখে যে না এখানে তো কোনো সাপ নেই, সাপগুলো পড়তেছে কোন জায়গা থেকে কিছুই বোঝা যাচ্ছে না। তো আমরা এটা আমরা তো আর থাকা লাগবে ম্যাচে এরকম অবস্থায়, তো ম্যাচ মালিককে বললাম, উনি বলে আচ্ছা দেখি। তো উনি একজন আলেম টাইপের একজন যে আনে, আলেম উনি অনেক ভালো নাকি, তো আনার পর এরকম তো বলে যে হ্যাঁ এরকম, উনি আসার সাথে সাথে নাকি কি জানি একটা টের পাইছে বা কোনোটা ইয়া হয়েছে যে হ্যাঁ এই জায়গাটাও একটু খারাপ জায়গা, তো এটা তো অনেক তবে অনেকে ক্ষতি করতে চাইছে বাট পারে না এরকম, মানে উনি কি জানি কি করে বলতে। তো উনি ওই আমাদের যে ম্যাচটা 4 কোনা ইয়ে করে 4টা জায়গায় কি জানি পুঁতে দিল আর কি, পুঁতে দিল এবং 4 জনের 4 কোনায় দাঁড় করে আজান দেওয়া ইয়ে করলো, আজান দিল এরকম আর কি, যা সম্মুখে ঘুরছে আমার। তো সঙ্গত কারণে ম্যাচটার নাম বলতেছি না, যেহেতু আমি এখন ওই ম্যাপে অবস্থান করছি বা পরবর্তীতে কোনো অনেক স্টুডেন্ট আসতে পারে, তো এখন তো আর ও সমস্যা নেই। তো এই নামটা বলে আমি আর কি ম্যাপের মান ক্ষুণ্ণ করার চেষ্টা করবো না। তো এই হলো আমার ঘটনা, যদি ভালো লাগে তো শোনাবেন।
শুনছেন ভৌতিক 90.8 রাত একটা বেজে 10 মিনিট এবং দেখতে দেখতে অনেকগুলো স্টোরি আমরা শুনে ফেললাম। আর অনেকগুলো স্টোরি রয়েছে যে স্টোরিগুলো আপনাদেরকে শোনাবো, বাট এই মুহূর্তে আপনার জন্য ইনফরমেশন হচ্ছে যারা হরর মুভি দেখতে পছন্দ করেন এবং ভীষণ ফ্রিক রয়েছেন হরর মুভির প্রতি, তারা কিন্তু কনজারিং 3 এর জন্য ওয়েট করতে পারেন, বিকজ কিছুদিনের ভিতরেই আসে সেই দুর্দান্ত ট্রু স্টোরির উপর নির্মিত কনজারিং 3, সেটার জন্য ওয়েট করতে থাকুন। আর এই মুহূর্তে যদি SMS করতে চান সেলফোনের মেসেজ অপশনে চলে যাবেন, লিখে ফেলবেন AR স্পেস আপনার নেম স্পেস আপনার লোকেশন এন্ড দেন আপনার কথাবার্তা সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। ফেসবুকে জয়েন করতে চাইলে facebook.com/asianradio সেই ঠিকানায় চলে যাবেন এবং লিখে ফেলেন আপনার মন্তব্যটি। আসান আদিব তিনি আমাদের সাথে রয়েছেন লালবাগ থেকে, অনেকদিন পর শুনছেন। নফরাস রয়েছেন আমাদের সাথে, আফরান রাসেল তিনি বলছেন জামালপুর থেকে ওয়েলকাম ব্যাক ভৌতিক শো, থ্যাংক ইউ। রয়েছেন আমাদের সাথে হিমেল, আমার একটা স্টোরি আছে তাই আমার ঘটনা, আমার জীবনের বড় ঘটনা। আমি অনেক ছোট ছিলাম তখন, আমি আমার মামা অ্যাম্বুলেন্স চালাতো, আমি ছিলাম তখন আমার মামার একটি বা এরকম কিছু একটা লিখেছেন যেটা এখনো আসেনি। সো আমি চাইবো আপনি সেই ঘটনাটা লিখে ফেলুন এবং পাঠিয়ে দিন আমাদের কাছে। পাঠাবার ঠিকানা হচ্ছে ভৌতিক 90.8, সেই ঠিকানায় পাঠিয়ে দিবেন। যদি রেকর্ড করে ফেলতে চান তাহলে ভৌতিক 90.8@gmail.com, ভৌতিক বানান হচ্ছে BHOUTIK। আর যদি চান স্টুডিওতে এসে সরাসরি ঘটনা লিখে পাঠাবেন, পড়ে শোনাবে, সবাইকে বলবেন আপনি, তাহলে সেটার জন্য অপশনটি হচ্ছে আপনাকে সেলফোনের মেসেজ অপশনে চলে যেতে হবে, লিখে ফেলতে হবে AR স্পেস দিয়ে লিখতে হবে B90.8 আর একটি স্পেস দিয়ে আপনার নাম, সেলফোন নাম্বার লিখে পাঠিয়ে দিতে হবে 2323 এই নাম্বারটায়। মুরাদ হোসেন রায়পুর থেকে তিনি আমাদের সাথেই রয়েছেন এবং তিনি বলছেন ফোন দিতে থাকে, ফোনের কোন অপশন তাই মুহূর্তে নেই। জুমা নানগঞ্জ থেকে তিনি বলছেন আসলে ভৌতিক বলতে কিছু নেই, খারাপ জিনরাই এসব করে এবং মানুষ ভূত ভেবে থাকে। আবার সেটি ছিল আপনার ব্যক্তিগত মন্তব্য। নাইম ফার্মগেট থেকে আমাদের সাথে রয়েছেন, হরর খ্রিস্টান বাসাটা আমি চিনে থাকি, অলরাইট, একজনকে পেয়ে গেছি যিনি চিনে থাকেন এরকম একটা বাসা। তোহা মিরপুর থেকে বলছেন ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ হরিবল। ফারুক সরকার তিনি আমাদের সাথে শাওড়া পালাতে রয়েছেন, ফেসবুক মাধ্যমে যারা জয়েন করে ফেলেছেন তাদের মধ্যে অলিত হোসেন রাজ তিনি বলছেন না কেন জানি ভৌতিককে নিজের পরিবারের মতো কিছু একটা মনে হয়, থ্যাংক ইউ। ইনোসেন্ট তাস্কির তিনি বলছেন ভাই আমি আপনাদের নিউ ফ্রেন্ড, আমি প্রথম শুনছি এবং অনেক ভালো লাগছে। রয়েছেন আমাদের সাথে নওশাদ আহমেদ, তিনি বলছেন ভাইয়া একবারও তো কমেন্ট, আচ্ছা কমেন্ট পড়ে ফেলাম। নাসির হোসেন তিনি বলছেন ভাইয়া নাইস স্টোরি। ডেমরা থেকে আমাদের সাথে রয়েছেন শাকিল খান, তিনি বলছেন গফরগাঁও থেকে শুনছি গল্পগুলো ভালোই লাগছে এরকম কিছু একটা লিখেছেন। মোহাম্মদ রাফি রয়েছেন আমাদের সাথে এবং আপনাদের ভালো লাগার জন্যই কিন্তু আমাদের এত বেশি অনুপ্রেরণা। সো আমরা চেষ্টা করবো সবসময় আপনাদের সাথে থাকার জন্য। সজীব খান তিনি বলছেন ভাই আমি নারায়ণগঞ্জ থেকে বলছি ভৌতিক ইজ দ্য বেস্ট হরর শো, ওকে থ্যাংক ইউ। রয়েছেন HM আবুল হায়াত তিনি বলছেন ভাই আমি আছি আপনাদের সাথে। রয়েছেন রাইফুল বাড়ি তিনি বলছেন দীর্ঘদিন এপিসোড শুনতে পারিনি, ডাউনলোড সাইটগুলোতে আরো আপলোড দিচ্ছে না অনেকে, কোথায় ডাউনলোড করা যায় কিনা। আপনি অবশ্যই ডাউনলোডের অপশন রয়েছে, আপনি যদি গুগলে যান এবং সেখানে যদি ভৌতিক লিখে ফেলেন তাহলে আমাদের অনেকগুলো ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়। ইনফ্যাক্ট গুগল গুগলের ইউটিউব যে রয়েছে সেই ইউটিউব থেকেও শুনতে পারেন আপনি। জুয়েল আহমেদ জুয়েল তিনি বলছেন আই এম সো প্রাউড অফ দিস প্রোগ্রাম, থ্যাংক ইউ। রয়েছেন আমাদের সাথে আয়ন খান শাকিব, তিনি বলছেন অনেকদিন পর শুনছি এবং অনেক ভালো লাগছে, অনেক মিস করেছি ভৌতিকটাকে। তানভীর আহমেদ তিনি বলছেন স্টোরিগুলো ভালো লাগছে। রয়েছেন এমডি আজাদ তিনি বলছেন আমি আজাদ ভৌতিক এতদিন খুব বেশি রকমের মিস করেছি, আই হোপ সবসময় আমাদের পাশে থাকবে। জাহির হাসান তিনি বলছেন আমাদেরকে দাউদ কান্দি থেকে শুনছি, সবগুলো স্টোরি ভালো লেগেছে। এমডি আজাজ রয়েছে আমাদের সাথে এবং উজ্জ্বল ম্যাক্স তিনি বলছেন গল্পগুলো খুব দারুণ। রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে ফয়সাল আহমেদ, তিনি বলছেন হেই আমি ফয়সাল যাত্রাবাড়ি থেকে আমাদেরকে শুনছেন। আজাজ রয়েছেন আমাদের সাথে, সাবির হোসেন আকাশ তিনি বলছেন লাশের ঘটনাগুলো আসলে অনেক ভয়ের হয়ে থাকে, সো লাশের ঘটনাটা খুব বেশি রকমের ভয়ঙ্কর ছিল। এরকম লাশের ঘটনা যদি আপনাদের কাছে থেকে থাকে এবং সত্য ঘটনা ঘটনা অন্য কোথাও আপনি বলেন নাই তাহলে সেই ঘটনাটা লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন facebook.com/bhautik90.8fm এর যে পেজ রয়েছে সেই পেজে। এবং এই মুহূর্তে যদি মন্তব্য করতে চান তাহলে চলে যেতে হবে facebook.com/asianradio সেই ঠিকানায়। আর SMS করতে চাইলে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে পড়তে হবে AR স্পেস নেম স্পেস লোকেশন এন্ড দেন আপনার কথাবার্তা সেন্ড করতে হবে 238238 নাম্বারটা। সোহাগ ডিকেন্স রয়েছেন মুগদা থেকে, ইটস ট্রু প্যারানর্মাল ইজ নট প্যারানর্মাল ইজ গড বাট সায়েন্স ডোন্ট বিলিভ ইট ওয়াই, এরকম কিছু একটা আপনি বলেছেন। আই ডোন্ট নো ওয়াই সায়েন্স ডোন্ট বিলিভ, হয়তো বা সায়েন্সের ব্যাখ্যায় এই জিনিসটা আসে না, সেটা একটা কারণ হতে পারে। রাফি তিনি আমাদের সাথে রয়েছেন আনোয়ার মতিঝিল থেকে বলছেন তিনি ভাই ভয় করছে বাট কিছু একটা আপনি লিখেছেন। যাদের ভালো লাগছে তাদেরকে বলবো দুটো পর্যন্ত থাকুন বিকজ আমাদের কাছে কিন্তু আজকে ভৌতিক সাহিত্য রয়েছে এবং আজকে অনেকদিন পর ইনফ্যাক্ট আমি নিজেও বেশি এক্সাইটেড সাহিত্যিক গল্পে আজকে দারুণ একটা গল্প রয়েছে। সো হোপফুলি আমাদের সাথে থাকবেন এবং শুনতে থাকবেন ভৌতিক 90.8।
বিপুল, জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় থাকি। আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি তা আমার নানির মুখে শোনা ঘটনা। এসে আমার নানারা ছিলেন দুই ভাই, পুরনো ঢাকায় নিজেদের পৈতৃক বাড়িতে তারা নিজেদের পরিবার নিয়ে যৌথভাবে বসবাস করতেন, তাদের বৃদ্ধ বাবা তাদের সাথে থাকতেন। ঘটনাটি ঘটে আমার বড় নানার সাথে। নানারা যে বাড়িতে থাকতেন তার পূর্ব দক্ষিণ বরাবর একটি টয়লেট ছিল, এর পাশে ছিল একটা বড় বেলগাছ। বাড়িতে একটি মাত্র টয়লেট থাকায় এবং অনেক মানুষ তা ব্যবহার করেন, স্বাভাবিকভাবেই তা নোংরা হয়ে যেত। বড় নানা প্রতিদিন ফজর ওয়াক্তে উঠে টয়লেট পরিষ্কার করতেন। ঘটনাটি সেদিন ঘটে, সেদিন ছিল পূর্ণিমা রাত, চাঁদের আলোয় চারিদিকে ভেসে আসছিল। হঠাৎ কোনো কারণে নানার ঘুম ভেঙে যায়, তিনি বাহিরে তাকিয়ে দেখেন চারিদিক ফর্সা হয়ে আছে। তিনি মনে করলেন ফজর ওয়াক্ত হয়ে গেছে, তো একটি ঝাড়ু এক বালতি পানি ও একটি হাঁড়িকে নিয়ে টয়লেট পরিষ্কার করতে গেলেন। চোখে ঘুম থাকার কারণে তিনি বুঝতেই পারেননি তখনও ভোর হতে অনেক দেরি। টয়লেটের কাছাকাছি গিয়ে তিনি দেখলেন তার মা টয়লেটের সামনে বসে আছে আর গোমড়াচ্ছেন। তিনি বললেন, মা এত রাতে এখানে কি করো? মা বললেন, বাবা আমি টয়লেটে এসেছিলাম, ফেরার পথে পড়ে গিয়েছি, হারিকেনটা রেখে আমার কাছে এসো, আমাকে টেনে তোলো। নানা হারিকেন রেখে তার মায়ের দিকে যেতে লাগলেন, হঠাৎ পেছন দিক থেকে তার মা তাকে ডাক দিলেন, ইউসুফ কার সাথে কথা বলছিস? এত রাতে টয়লেট পরিষ্কার করতে এসেছিস কেন? কেবল রাত দুইটা বাজে। তিনি পেছন দিকে ঘুরে দেখেন তার মা হারিকেন হাতে দাঁড়িয়ে আছেন। টয়লেটের দিকে তাৎক্ষণাৎ ঘুরে দেখলেন সেখানে কেউ নেই, সাথে সাথে তিনি মাথা ঘুরে পড়ে যান। তার অনেক জ্বর আসে, তিন দিন পর তার জ্বর কমে যায়। এরপর একজন হুজুর ডেকে আনা হয়, তিনি বাড়িতে ঢুকেই বললেন এখানে খারাপ একটা জিনিস আছে, টয়লেটের পাশের বেলগাছটাই ওটার আস্তানা। সেদিন রাতে নানার মা যদি নানাকে না থামাতেন তাহলে জিনিসটার কাছে গেলেই নানাকে হয়তোবা মেরে ফেলত। তারপর তিনি বাড়িটা বন্ধ করে দেন এবং বেলগাছটি কেটে ফেলতে বলেন। বেলগাছটি তার কথা অনুযায়ী কেটে ফেলা হয়, তারপর আর কোনো সমস্যা দেখা দেয়নি। এটি একটি সত্য ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন।
All right, শ্রোতা শুনছেন ভৌতিক 90.8। একটা ঘটনা আমরা শুনে ফেললাম আপনার কাছে, ঘটনা থাকলে সে ঘটনাটা লিখে পাঠিয়ে দিতে পারেন facebook.com/ভৌতিক90.8 সেই অ্যাড্রেসে। এবং যদি কমেন্ট কেউ করতে চান তাহলে কমেন্ট অবশ্যই আপনাকে facebook.com/asianradio যে পেজটি রয়েছে সেই পেজে চলে যাবেন এবং সেখানে কমেন্ট করবেন। অনেকেই কমেন্ট করছেন আমাদেরকে, আদনান বিশ্বাস তিনি আমাদের সাথে রয়েছেন, সাইফুল ইসলাম রয়েছেন আমাদের সাথে, গালিবুল হাসান তিনি বলছেন লাস্ট স্টোরিটা অসান ছিল, আমি অনেক হ্যাপি যে ভৌতিক আবার শুরু হয়েছে। অলিল রাজ তিনি আমাদেরকে কমেন্ট করছেন এবং কমেন্ট করছেন এই মুহূর্তে, হুসাইন কমেন্ট করেছেন আমাদেরকে, শহীদুল শুভ তিনি বলছেন শুনছি কনক ভাই, থ্যাংক ইউ, ইসাক সন্ধ্যা তিনি আমাদেরকে সাথেই রয়েছেন এবং তিনি বলছেন যে অনেকদিন পর শুনছি এবং খুব মিস করেছি এতদিন, থ্যাংক ইউ ইসাক সন্ধ্যা আমাদের সাথে থাকবার জন্য। সাইফুল ইসলাম সুমন তিনি বলছেন আমার কিছু স্টোরি রয়েছে, স্টোরিটা তাড়াতাড়ি সেন্ড করবো, অবশ্যই পাঠিয়ে দিন এবং অবশ্যই ঘটনা চাইলে কালেক্ট করে করে আপনারা পাঠিয়ে দিতে পারেন, যেমনটা তৌফিক উমর সজীব আমাদেরকে সবসময় পাঠিয়ে থাকেন। সো সাইফুল ইসলাম সুমন রয়েছেন আমাদের সাথে, রয়েছেন আমাদের সাথে আদনান বিশ্বাস যে অনেক দিন পর শুনছি এবং ভালো লাগছে, সাবির হোসেন আকাশ রয়েছেন রেকর্ডিং গুলো শুনে মনে হয় যে রেকর্ডিং শুনছি, মনে হয় সরাসরি শুনছি এবং সাউন্ড সিস্টেমটা আসলেই অসাধারণ। অসংখ্য ধন্যবাদ ভৌতিক 90.8 FM কে, তবে লাস্ট রেকর্ডিংটা ভালো ছিল না, আমরা চেষ্টা করবো আপনারা যে সেই রেকর্ডিং গুলো কাটছাট করে সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য, এবং কোয়ালিটিটা একেবারে খারাপ হলে তখন কিচ্ছু করার থাকে না। সিঙ্গাল শাকিল খান তিনি রয়েছেন আমাদের সাথে, তিনি বলছেন অনেক হ্যাপি এ কারণে যে ভৌতিক আবারও শুরু হয়ে গেছে। নাদিম মাহমুদ তিনি বলছেন কনক ভাই পাঁচজন ফ্রেন্ড মিলে আজ শুনছি অ্যান্ড খুব বেশি রকমের এনজয় করছেন, ফেসবুকে এরকম করে আপনিও জয়েন করে ফেলতে পারেন facebook.com/ভৌতিক90.8 FM এ, ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন এবং যদি কোনো ঘটনা রেকর্ড করে পাঠাতে চান অবশ্যই সেই অপশনটা আপনার জন্য বরাবরই খোলা রয়েছে। যারা ইনফ্যাক্ট দেশের বাইরে থেকে আমাদেরকে শুনেন ইন্টারনেটের মাধ্যমে এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আমাদেরকে শুনে থাকেন তারা কিন্তু ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন, বিকজ মালয়েশিয়া থেকে যারা শুনছেন আমরা যদ্দূর জানি যে সুইসাইড রেশিও সব থেকে বেশি মালয়েশিয়াতে এবং সেখানে অনেকগুলো ভূতের স্টোরি, অনেক ঘটনা ঘটে থাকে যে ঘটনাগুলো সাধারণত খুব একটা স্বাভাবিক ঘটনা না, এবং বাঙালিরা যারা রয়েছেন এরকম ঘটনা ফেস করেছেন তাদেরকে বলবো আপনারা ঘটনা রেকর্ড করুন এবং পাঠিয়ে দিন ভৌতিক 90.8@gmail.com। একটি বার অ্যাড্রেসটি আরেকটি বার বলে দিচ্ছি, BH অর্থাৎ BHOUTIK ভৌতিক 90.8@ gmail.com। ফেসবুক পড়ে নিলাম, SMS মাধ্যমে অনেকে আমাদের সাথে রয়েছেন এবং আজকে যে ঘটনাগুলো রয়েছে আরো বেশ কিছু ঘটনা শুনবো এবং তারপর ভৌতিক সাহিত্য, বাট বিফোর দ্যাট এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে ফেসবুকে কারা, SMS মাধ্যমে কারা তাদেরকে দেখতে, ঝুমুর উদ্দিন তিনি নাম্বার দিয়েছেন, আমি হোপ তার তিনি আসতে চাচ্ছেন, রয়েছেন আমাদের সাথে জাহিদ খান শ্যামলী তিনি বলি আমি আপনার নিউ ফ্রেন্ড অ্যান্ড থ্যাংকস এশিয়ান রেডিওকে, আপনাদের প্রোগ্রাম খুব বেশি ভালো লাগছে। সানি রয়েছেন আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, তিনি বলছেন যে এই ভাইটা ঘটনাটা পড়ে শোনায় তার মুখে খুবই বেশি ভয়ঙ্কর লাগে। রাইট, রয়েছেন শহীদুল শুভ ধানমন্ডি থেকে, তিনি বলছেন বারান্দার দরজা খুলে লাইট অফ করে বারান্দার সামনে বসে বসে শুনছে, আই হোপ একটা হরিবল সিচুয়েশন এই মুহূর্তে, এই মুহূর্তে আপনাকে ছুঁয়ে যাচ্ছে একটা অন্যরকম এনভায়রনমেন্ট এবং যারা শুনছেন তারা চাইলেই কিন্তু এভাবেই একটা পরিবেশ তৈরি করে শুনতে পারেন। হিমেল তিনি বলছেন আমি আপনাদের রেডিওতে আসতে চাই এবং আমার কাছে অনেকগুলো স্টোরি রয়েছে, তাহলে অবশ্যই আপনার সেলফোন নাম্বারটা লিখে পাঠিয়ে দিতে হবে 2323 এর নাম্বারটা, এবার তার আগে AR লিখতে হবে, দেন স্পেস দিয়ে লিখতে হবে B90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে 2323 এই নাম্বারটা। সাগর খান তিনি বলছেন আমাদেরকে ভালুকা থেকে ভয় লাগছে, মঞ্জু ইসলাম রয়েছেন আমাদের সাথে, বাট এই মুহূর্তে আমরা চলে যাবো আরেকটা স্টোরিতে, যে স্টোরিটা আপনাদের ভেতর থেকে একজন লিখে পাঠিয়েছিলেন ভৌতিকের পেজে, এবং আপনি যদি লিখে পাঠাতে চান আপনার ঘটনা বা আপনি কালেক্ট করেছেন কারো কাছ থেকে শুনেছেন আপনার কাছে সত্য এবং বিশ্বাসযোগ্য মনে হয়েছে এমন ঘটনা লিখে পাঠিয়ে দিন facebook.com/ভৌতিক90.8 এই ঠিকানায়।
আসসালামু আলাইকুম, আমার নাম আরফান রাসেল, আমি জামালপুর জেলার সরিষা বাড়ি থানার কুমারপাড়া গ্রামে থাকি। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার নানির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি আমার নানির গ্রামে প্রায় 65 থেকে 70 বছর আগে ঘটেছিল। তখন গ্রামে আহাল পড়েছিল, মানুষের কাছে না ছিল টাকা না ছিল খাবার। সে গ্রামে থাকত একজন দিন মজুমদার। সে তার একটি 5 বছর মেয়ে ও বউকে নিয়ে একটি ভাঙা কুঁড়ের ঘরে থাকত। ঘরটি ছিল একটি ভেটাতে, আশেপাশে কোনো বাড়ি ঘর ছিল না। তো একদিন দিন মজুরটি তার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য রওনা হল, কিছু ধান আর কিছু টাকা আনার জন্য। সে তার বউকে বলল যে যদি শ্বশুর বাড়ির লোকজন তাকে আদর করে থাকতে বলে তখন সে রাতে ফিরবে না, সকালে ফিরবে। এই বলে সে শ্বশুর বাড়ি চলে যায়। রাতে তার বউ ঘরে শুয়ে আছে, এমন সময় সে শুনতে পেল তার স্বামী তাকে ডাকছে এবং তাকে দরজা খুলতে বলছে। তখন তার বউ তাকে প্রশ্ন করল যে তুমি ফিরে আসলে যে রাতে থাকবে বলেছিলে। তখন সে বলল ওই বাড়িতে তার মন টিকছিল না তাই সে চলে এসেছে। তাড়াতাড়ি তাকে দরজা খুলে দিতে বলল। বউ বলল দাঁড়াও বাতিটাকে জ্বালিয়ে নেই। কিন্তু সে বলল বাতি পরে জ্বালাও আগে দরজা খুলো। তার বউ তখনই দরজা খুলে দিল। লোকটি ঘরে ঢুকে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর তার বউ খেয়াল করল তার স্বামীর গা থেকে মাছের গন্ধ আসছে এবং তার শরীরের লোমগুলো ঝাঁটার শলার মতো তার শরীরে ঘা দিচ্ছে। তখন তার বুঝতে আর বাকি থাকল না যে এটা তার স্বামী নয়। তখন সে বুকে সাহস নিয়ে তার মেয়েকে জোরে জোরে চিমটি কাটতে লাগল। তার চিমটির আঘাতে মেয়েটি কান্না শুরু করল। তখন লোকটি প্রশ্ন করল মেয়ে কাঁদছে কেন। তার বউ বলল মেয়ের পায়খানা পেয়েছে। লোকটি বলল ঘরের ভেতরে করাও সকাল ফেলে দেবে। বউটি বলল এ কেমন কথা, ঘরের ভেতরে কোনোদিন পায়খানা করেনি আর ঘরের ভেতরে করলে গন্ধ হবে। এই বলে সে তার মেয়েকে নিয়ে বাইরে চলে গেল এবং দৌড়াতে লাগল। দৌড়ে সে একটি বাড়ির উঠোনে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। সে বাড়ির লোকজন তার মাথায় পানি ঢেলে তার হুঁশ ফেরান এবং তাকে বললেন বাড়িতে কি হয়েছিল। তিনি সব ঘটনা খুলে বললেন। তখন সকলে মিলে মহিলাটির বাড়ি গিয়ে দেখল কিছুই নেই। পরদিন তার স্বামী বাড়িতে ফিরে আসলেন, তার স্বামীকে সব ঘটনা খুলে বলল। ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু কিছুদিন পরেই সন্ধ্যার দিকে লোকটি মারা গেল। রাত নেমে আসাতে সে তার বাপের বাড়ির লোকজনদেরকে খবর দিতে পারলেন না। সে ঘরের ভেতর লাশটির কাছে বসে কাঁদছে। এমন সময় কেউ তাকে ডাকছে। সে শুনতে পাচ্ছে মাসি, ও মাসি দরজা খুলো, আমি আয়নাল, মা তোমার খোঁজ খবর নিতে আসলাম। সে তখন নিজে নিজে ভাবছে তার তো কোনো বাবা ছিল না, তাহলে এগুলো কোথা থেকে এলো। তখন সে কাঁদা কাঁদা গলায় বলল আমার তো কোনো বাবা নেই, মা আমাকে পাঠালো তোমার কাছে, আর কথা না বলে তাড়াতাড়ি দরজা খুলে দাও। এদিকে মহিলাটি মনে মনে ভাবল হবে হয়তো দুঃসম্পর্কের কোনো আত্মীয়। লাশের কাছে যেহেতু আমি একাই বসে আছি, একজন সঙ্গী পেলে ভয়টা কেটে যাবে, এই ভেবে সে দরজাটা খুলে দেয়। আর সাথে সাথে লোকটি ঘরে ঢুকতেই বাতিটি থাবা দিয়ে নিভিয়ে দেয় আর লাশটি খেতে শুরু করে। তখন মহিলাটি কি করবে আর ভেবে পাচ্ছিল না। সে আরেকবার সাহসিকতা পরিচয় দেয়। সে তার মেয়েকে নিয়ে ধীরে ধীরে ঘরের বেড়ার ভাঙা অংশ দিয়ে বেরিয়ে যায় এবং দৌড়ে গিয়ে একটি মাঠের ভেতরে জ্ঞান হারিয়ে ফেলেন। সকালে তিনি চোখ খুলে দেখতে পান তিনি একটি বাড়ির উঠানে শুয়ে আছেন এবং তার চারপাশে লোকজন দাঁড়িয়ে আছে। লোকজনরা তাকে বলল কেন তিনি মাঠের ভেতরে জ্ঞান হারিয়ে পড়েছিলেন। তিনি সবাইকে রাতের ঘটনা খুলে বললেন। গ্রামের সকলেই তখন লাঠি মশাল দা কুড়ুল নিয়ে ওই বাড়িটি ঘেরাও করে। কেউ একজন সেই ভাঙা বেড়ার কাছে উকি দিয়ে দেখতে পান শয়তানটি বিছানায় শুয়ে আছে। তিনি আবারও দেখেন লাশটির শুধু কঙ্কাল পড়ে আছে, আর কিছুই নেই। সে সবাইকে সব বলে। সবাই তখন বলে উঠল, ওই ঘরের চারপাশে আগুন ধরিয়ে দাও, তাহলে ও ঘরের ভেতরেই পুড়ে মারা যাবে। পরে তাকে একটি ঘর সবাই মিলে তৈরি করে দিলেই হবে। সবাই তখন ঘরে আগুন ধরিয়ে দেয় এবং ঘরের চারদিকে দাঁড়িয়ে থাকে। একজন অতিরিক্ত সাহস দেখে দরজার সামনে দাঁড়ায়। তিনি রাম দাঁড়িয়ে, তখন আগুন জ্বলছে, তখন শয়তানটির গায়ে আগুনের আঁচড় লাগছে। তখনই সে দরজা খুলে দরজার সামনে দাঁড়ানো লোকটির মাথা ছিঁড়ে সকলের চোখের সামনে দিয়ে উড়ে চলে যায়। ঘরটি কিছুক্ষণ পরে মাটিতে পড়ে যায়। গ্রামের সবাই ওই ঘটনা দেখার পর স্তব্ধ হয়ে যায়। পরে অবশ্য মাথাবিহীন অবস্থায় ওই লোকটাকে জানাজা করে কবর দেওয়া হয়। আর বেশ কিছুদিন ধরে ওই গ্রামের লোকজন সন্ধ্যার পরে ঘর থেকে বের হতো না। ভাইয়ের এই ছিল ঘটনা।
লিখুন এবং লিখে পাঠিয়ে দিন facebook.com/bhautik90.8 এই ঠিকানায়। এস এম এস করতে চাইলে AR স্পেস নেম লোকেশন এন্ড দেন কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। প্রণয় গুলশান 2 থেকে আপনাদের সাথে রয়েছেন। হিমেল স্টুডিওতে আসতে চাচ্ছেন জাহিদ খান, আমাদের সাথে রয়েছেন ফারুক সরকার, সাজু রয়েছেন আমাদের সাথে ডিকনেস মুগ্ধা থেকে, তিনি বলছেন আই এম সো প্রাউড অফ ইউ ইফ ইউ কন্টিনিউস দিস প্যারানর্মাল শো, সো ইমপ্রেস দ্যাট অল স্টোরি, এবং এরকম কিছু একটা বলেছেন। আই হোপ আপনি আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন। ফেসবুকে অনেকে জয়েন করেছেন। মাসুদ খান, হিমেল রয়েছেন আমাদের সাথে, রয়েছেন হাবিব হাসান পলক, তিনি নারায়ণগঞ্জ থেকে শুনছেন আমাদেরকে এবং বলছেন যে ওয়ান অব দ্য বেস্ট হরর প্রোগ্রাম প্রো, একা একা শুনছি ভয় লাগছে। একজন বলছেন সাব্বির হাসান আকাশ, কোয়ালিটির দিক থেকে ভৌতিক আসলেই ইউনিক এবং ধন্যবাদ ভৌতিক, এমন একটা কথা লিখেছেন। এই পর্যায়ে আমরা নেক্সট আরেকটা স্টোরি শুনবো এবং এরপর কিন্তু আমরা চলে যাচ্ছি সেই ভৌতিক সাহিত্যে, যে সাহিত্যের জন্য আপনারা সাধারণত ওয়েট করে থাকেন। এবং এই সেগমেন্টে আমরা প্লে করে থাকি নাটিকার মাধ্যমে বিভিন্ন গল্প, যে গল্পগুলো বিভিন্ন লেখকরা তাদের কল্পনা করে লিখেছিলেন। সো সে তেমন একটি নাটিকা আমরা শুনবো, বাট এই পর্যায়ে আমরা শুনে আসছি আরেকটি স্টোরি যেটি পাঠিয়েছিল আপনাদের ভিতর থেকে একজন।
আমি জামালপুর জেলার সরিষা বাড়ি থানার কুমারপাড়া গ্রামে থাকি। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার গ্রামের একজনের কাছে শোনা ঘটনা, যা আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের গ্রামের পাশে একটি গ্রাম যার নাম হরিষা, সেটি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার অন্তর্গত। হরিষা গ্রামটি আমাদের গ্রামের পাশেই অবস্থিত। হরিষা গ্রামে আশ্চর্য একটা বাড়ি আছে যেটি লোকজনের কাছে যোগীর গুহা নামে পরিচিত। ওই গুহাটি একটি বিশাল মাঠের ঠিক মাঝখানে অবস্থিত। গুহাটির বয়স ঠিক কত হবে কেউ সঠিকভাবে বলতে পারে না। অবাক হওয়ার আরেকটি ব্যাপার হল 1988 সালের বন্যায় যখন মাঠটি প্রায় ডুবে গিয়েছিল তখন ওই গুহাটি সামান্য পরিমাণ ডুবেনি এবং সামান্য পরিমাণ পানিও প্রবেশ করেনি। গুহাটি ছিল একরকম, চারপাশে গাছ লাগানো এবং তার মাঝখানে ছোট একটি কুঁড়ের ঘর। ঘরটি দূর থেকে দেখা যায় না। লোকমুখে প্রচলিত আছে ওই গুহাতে নাকি জিনেরা বাস করে, শনিবার হলেই নাকি জিনেরা সেখানে আসর জমায়। একবার একজন কৃষক ধান কাটতে গিয়েছিল ওই গুহার কাছে। সে সন্ধ্যার দিকে বাড়ি ফিরবে এমন সময় সে শুনতে পায় গুহার ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসছে তার কানে। সে উঁকি দিয়ে দেখে গুহার ভেতর বিশাল আকারের একটা লাশ, যাকে ঘিরে কয়েকজন লোক কান্না করছে। কিন্তু কেউ স্বাভাবিক মানুষের মতো নয়, সকলেই সাদা জুব্বা পরিহিত এবং তারা হাতির মতো লম্বা। তার চোখ যখন লাশটির দিকে গেল তখন সে দেখে লাশটি ভয়ঙ্কর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এই দেখে সে অনেক ভয় পেয়ে গেল এবং দৌড়ে বাড়ি চলে আসে। সে বাড়ি এসে সবাইকে এই ঘটনা খুলে বলল। রাতে লোকে অনেক জ্বর আসল এবং কিছুদিন পর সে মারা গেল। এই ঘটনাটি প্রায় গ্রামের সকলেই জানে। আমার আসল ঘটনায় চলে আসি। আমাদের গ্রামে একটা বিশাল হাট হয়, এটি পিংনার হাট নামে পরিচিত। লোকমুখে শোনা যায় যে জেনারা নাকি এই হাটে বাজার করতে আসে। তারা যেদিন হাটে আসে সেদিন নাকি বেচা কেনা অনেক বেড়ে যায় এবং হাটে ঘুম ঘুম শব্দ হয়। তো একদিন একটা জিন মানুষ রূপে হাটে বাজার করতে আসে। সে হাটের ভেতর বাজার করছে, কিন্তু তার হাতে কোনো ব্যাগ ছিল না, তার হাতে ছিল একটা মাটির হাঁড়ি। সে বাজারে যা যা কিনছে সব ওই হাঁড়িতে রাখছে, কিন্তু হাঁড়ি ভর্তি হচ্ছে না। একজন লোক অনেকক্ষণ ধরে এই ব্যাপারটি খেয়াল করল। যেদিন বাজার শেষ সে হাটের ভেতর থেকে বের হয়ে হাঁটতে শুরু করল। লোকটি তাকে অনুসরণ করে তার পিছু পিছু হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে সে খেয়াল করল মানুষরূপী জিনটি যোগীর গুহার দিকে যাচ্ছে। কিছুক্ষণ পর সে গুহার ভেতরে ঢুকে গেল। লোকটি গুহার কাছে গিয়ে থমকে দাঁড়াল, কারণ এই গুহার সম্পর্কে তার সব কিছু জানাই ছিল, এখানে কারা বাস করে। তারপরও সে সাহস নিয়ে গুহার ভেতরে প্রবেশ করল। তার পাশে একটা ঘর ছাড়া আর কিছুই নেই এবং সে দেখল ঘরটির দরজা খোলা। সে ধীরে ধীরে ঘরটির কাছে গিয়ে দেখল ঘরের ভেতরে আলোর ঝলকানি, আর ঘরের ভেতর কিছুই নেই। তবে সেই লোকটি কোথায় চলে গেল? চোখের পলক পড়তেই সে যা দেখল তা দেখার জন্য তিনি কোনোভাবেই প্রস্তুত ছিল না। তিনি দেখলেন সারা জুব্বা পরিহিত, মুখ ভর্তি প্রায় এক হাত লম্বা দাঁড়ি। আর যা দেখল তা দেখে তার নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিল না। সে দেখল 700 থেকে 800 বছরের হাতির মতো লম্বা একজন খুনখুনি বৃদ্ধ লোক। ওই হাঁড়ির মাছ মাংস তরি তরকারি সব ওই হাঁড়ির ভেতরে রেখেই রান্না বসিয়ে দিলেন। চোখের নিমিষেই রান্না শেষ হয়ে গেল এবং তিনি অনুভব করলেন রান্না করা খানা থেকে এমন মিষ্টি গন্ধ আসছে যে তিনি নিজেকে ধরে রাখতে পারছিলেন না। এমন সময় তাকে উদ্দেশ্য করে বলল, ভয় পেও না, আমার কাছে এসো। লোকটি সাহস নিয়ে তার কাছে যায়। তখন জিনটি তাকে বলল, আমি হলাম জিন কায়ামত, তোমার কোনো দোষ নেই, তোমার ভাগ্যই তোমাকে এখানে নিয়ে এসেছে। তবে তুমি এখানে যা দেখেছ তা কাউকে কখনো বলবে না। আর বলো তুমি কি চাও? সে বলল, আমি কিছুই চাই না, শুধু ওই হাঁড়ি রান্না করা খানা খেতে চাই। জিনটি তখন বলল, এই খানা তোমার জন্য নয়, এই খানা তোমার পেটে সইবে না, তুমি অন্য কিছু চাও। কিন্তু লোকটি এবারও একই কথা বলল। এবার জিনটি তাকে বলল, এই খানা খেলে তোমার কখনোই খিদা লাগবে না, আর এই খানার কথা তুমি কারো কাছে কোনোদিন বলতে পারবে না। যেদিন বলবে সেদিন তোমার মৃত্যু হবে। এইসব শুনেও সে খানা খেতে চাইল। অবশেষে জিনটি তাকে খানা খেতে দিল। সে খেয়ে দেখল এমন খানা সে আগে কখনো খায়নি। সে খাচ্ছে আর খাওয়া শেষ হতেই জিন্ডি তাকে খোদাহাফেজ বলে তার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। তখন রাত ঘনিয়ে এসেছে, সে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা হল। রাতে যখন সে বাড়ি ফিরল, তখন তার বউ তাকে বলল, হাট থেকে এত দেরি করে এলে কেন? উত্তরে সে কিছু না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তার বউ তাকে খাওয়ানোর জন্য ডাকল, কিন্তু সে কোনো প্রকারের কথাই বলল না। সারা রাত সে ছটফট ছটফট করল আর ভাবল, যা দেখলাম তা কি সত্য? খুব সকালে উঠে কাউকে কিছু না বলে সে কাজ করতে চলে গেল। সন্ধ্যায় বাড়ি আসলো, তার বউ তাকে খানা খেতে বলল, কিন্তু সে বলল তার খিদে নেই। তার বউ তাকে জোর করল না। এভাবে একদিন দুদিন এক সপ্তাহ পেরিয়ে গেল। তার বউ দেখল সে সব কিছু স্বাভাবিক মানুষের মতোই করছে, শুধু খানাই খাচ্ছে না। একদিন রাতের বেলা তার বউ তাকে বলল, তোমার কি হয়েছে? তুমি এমন কি খেয়েছ যে গত এক সপ্তাহ ধরে তুমি কিছুই খাচ্ছ না? আমার সব খুলে বলো। সে কিছুই বলল না। তার বউ আবার তাকে জিজ্ঞেস করল। এবার সে বলল, এটা বললে তার অনেক ক্ষতি হবে। কিন্তু তার বউ তাকে ছাড়ল না, বারবার প্রশ্ন করতে লাগল। অবশেষে সে বলল, ঠিক আছে, সকালে আমাদের সকল আত্মীয় স্বজনদের খবর দিবে আর একটা কবর খুঁড়বে এবং দাফনের কাপড় আনবে। এই কথাগুলো শোনার পরও তার বউ কিছুতেই আন্দাজ করতে পারছিল না, কারণ সে হিতাহিত জ্ঞান বোধ হারিয়ে অতিরিক্ত কৌতূহল হয়ে পড়েছিল। পরদিন সকালে সকল আত্মীয় স্বজন হাজির হল আর কবর খুঁড়ে কাফনের কাপড় আনা হল। লোকটি বাড়ির উঠোনের ঠিক মাঝখানে বসে সব ঘটনা খুলে বলল। ঘটনা বলা শেষ হতেই সবার চোখের সামনে তার মুখে ও নাক দিয়ে রক্ত উঠে সে মারা গেল। এটা দেখে গ্রামের সবাই অনেক ভয় পেয়ে গেল। অবশেষে তাকে কবর দেওয়া হল। ভাইয়েরা, এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন।
চমৎকার একটা ঘটনা আমরা শুনে ফেললাম ফতিক 90.8 এবং আজকের মধ্যে সব থেকে বেস্ট ঘটনা এটা ছিল। এরকম ঘটনা যারা কালেক্ট করে আমাদের কাছে পাঠান তাদের প্রত্যেকের কাছে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ফতিক 90.8 করেছেন, পারোনা রয়েছেন, হেই আমি তোমার বিগ ফ্যান, আর তোমার এফ এম সহ আর অনেক কিছু লিখেছেন। জাহিদ খান, শ্যামলি আমাদের সাথে রয়েছেন, এমনি করে অনেকেই রয়েছেন। বাট আমরা যেমনটা বলেছিলাম যে এই স্টোরির পরপরই আমরা চলে যাব বিগ স্টোরিতে, অর্থাৎ ভৌতিক সাহিত্যে। সো আমরা এই মুহূর্তে সেই ভৌতিক সাহিত্যে মুভ করছি। আপনি আপনার কথাবার্তাগুলো 2323 এই নাম্বারে লিখে পাঠিয়ে দিন। লিখবেন এ আর স্পেস আপনার নেম লোকেশন অ্যান্ড দেন কথাবার্তা সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। ফেসবুকে জয়েন করতে চাইলে facebook.com/asianradio সেই ঠিকানায়। ঘটনা যদি পাঠাতে চান তাহলে facebook.com/bhautik90.8 সেই ঠিকানায় পাঠাবেন আপনার ঘটনাটি।
জয়চাঁদ বিকেলের দিকে খবর পেল তার মেয়ে কমলির বড় অসুখ, সে যেন আজই একবার গায়ের বাড়িতে চায়। খবরটা এনেছিল দিনু মণ্ডল, তার গায়েরই লোক। জয়চাঁদ তাড়াতাড়ি বড় সাহেবকে বলে ছুটি নিয়ে নিল। বুকটা বড় দুরু দুরু করছে, তার ওই একটি মেয়ে বড্ড আদরের, মাত্র 5 বছর বয়স। অসুখ হলে তাদের গায়ে বড় বিপদের কথা, সেখানে ডাক্তার বুদ্ধি নেই, ওষুধপত্র পাওয়া যায় না। ওষুধ বলতে কিছু পাওয়া যায় মুদির দোকানে। তা মুদি রোগের লক্ষণ শুনে ওষুধ দেয়, তাতেই যা হর হয়। কাজে জয়চাঁদের খুব দুশ্চিন্তা হচ্ছিল। দুশ্চিন্তার আরো কারণ হল আজ সকাল থেকেই দুর্যোগ চলছে, যেমন বাতাস তেমনি বৃষ্টি। এই দুর্যোগের দিনে সুন্দরবনের গায়ে পৌঁছানো খুবই কঠিন ব্যাপার। দিনুমণ্ডল বলল,
বুঝতে পারবে না বলে ধরেই নাও, তবে বাস ধরে যদি ধামাখালি অবধি যাওয়া যায় তাহলে খানিকটা এগিয়ে থাকা হল। সকালবেলায় নদী পেরিয়ে বেলাবেলি গায়ে পৌঁছানো যাবে।
জয়চাঁদ মাথা নেড়ে বলল,
না আগেই পৌঁছানোর চেষ্টা করতে হবে, মেয়েটা আমার পথ চেয়ে আছে।
জয়চাঁদ আর দীরুমণ্ডল দুর্যোগ মাথায় করেই বেরিয়ে পড়ল। যাওয়ার পথে একজন ডাক্তারবাবুর চেম্বারে ঢুকে মেয়ের রোগের লক্ষণ বলে কিছু ঔষধও নিয়ে নিল জয়চাঁদ। এরপর ভগবান ভরসা, বৃষ্টির মধ্যেই বাস ধরল তারা। তবে এই বৃষ্টিতে গাড়ি মোটে চলতেই চায় না, দুপা গিয়ে থামে। ইঞ্জিনে জল ঢুকে গাড়ি বন্ধ হয়ে যায় বারবার। যত এসব হয় ততই জয়চাঁদ ধৈর্য হারিয়ে ছটফট করতে থাকে। যে গাড়ি বিকেল পাঁচটায় ধামাখালি পৌঁছানোর কথা, পৌঁছতে পৌঁছতে রাত নটা বেজে গেল। ঝড় বৃষ্টি আরো বেড়েছে, ঘাটের দিকে কোনো লোকজনই নেই। তবু ছাতা মাথায় ভিজতে ভিজতে দুজনে ঘাটে এসে দেখল নৌকো বা ভটভটির নাম গন্ধ নেই। নদীতে বড় বড় সাংঘাতিক ঢেউ উঠেছে, বাতাসের বেগও প্রচণ্ড। উন্মাদ ছাড়া এই আবহাওয়ায় কেউ নদী পেরোবার কথা কল্পনাও করবে না এখন। দীনুমণ্ডল বলল,
চলো ভাইয়া, বাজারের কাছে আমার পিস্তুতো ভাই থাকে, তার বাড়িতেই আজ রাতটা কাটাই গিয়ে।
জয়চাঁদ রাজি হল না, বলল,
তুমি যাও না দীনুদাদা, আমি একটু দেখি যদি কিছু পাওয়া যায়।
পাগল নাকি, আজ নৌকা ছাড়লে উপায় আছে? তিন হাত যেতে না যেতেই নৌকা উল্টে তলিয়ে যাবে।
জয়চাঁদ হতাশ গলায় বলল,
ঠিক আছে, তুমি তোমার ভাইয়ের বাড়িতে যাও গে, আমি যদি উপায় করতে না পারি তাহলে একটু বাদে আমিও যাচ্ছি।
দীনুমণ্ডল ফিরে গেল, জয়চাঁদ দাঁড়িয়ে রইল ঘাটে। ছাতা হাওয়ায় উল্টে গেছে অনেকক্ষণ, ঘাটে কোনো মাথা গোজার জায়গাও তেমন নেই। জয়চাঁদ বৃষ্টি বাতাস উপেক্ষা করে ঘাটে ভিজতে লাগল। মেয়ের কথা ভেবে কাঁদল খানিক, কে জানে কেমন আছে মেয়েটা, ভগবানই ভরসা। কতক্ষণ কেটেছে তা বলতে পারবে না জয়চাঁদ, সময়ের হিসেব তার মাথা থেকে উড়ে গেছে। বসে আছে তো বসেই আছে। ঝড় বৃষ্টি একসময় প্রচণ্ড বেড়ে উঠল, এমন সাংঘাতিক যে জয়চাঁদ দুবার বাতাসের ধাক্কায় পড়ে গেল। জলে কাদায় মাখামাখি হল সর্বাঙ্গ। সামনেই ঘুটঘুটটি অন্ধকার নদী, নদীতে শুধু পাঁচ সাত হাত উঁচু বড় বড় ঢেউ উঠছে। সত্যি এই নদীতে দিশি নৌকো বা ভটভটি চলা অসম্ভব। জয়চাঁদ তবু যে বসে আছে তার কারণ, এই নদীর ওপাশে পৌঁছলে আরো পাঁচ সাত মাইল দূরে তার গা। এখান থেকে সে যেন গায়ের গন্ধ পাচ্ছে, মেয়েকে অনুভব করতে পারছে। গভীরভাবে ভাবতে ভাবতে হঠাৎ একটু চমকে উঠল জয়চাঁদ। ভুল দেখল নাকি, অন্ধকার নদীর সাদাটে বুকে ঢেউয়ের মাথায় একটা ডিঙ্গি নৌকো নেচে উঠল না? চোখ রগড়ে জয়চাঁদ ভালো করে চেয়ে দেখল। দুটো ঢেউ তীরে আছড়ে পড়ার পর এবার সে সত্যি দেখল, একটা ঢেউয়ের মাথায় ছোট্ট একটি ডিঙ্গি নৌকো ভেসে উঠেই আবার তলিয়ে গেল। এ দুর্যোগে কেউ ডিঙ্গি বাইবে এটা অসম্ভব, তবে এমন হতে পারে ডিঙ্গিটা কোনো ঘাটে বা দড়ি ছিঁড়ে বেওয়ারিশ হয়ে ভেসে বেড়াচ্ছে। হঠাৎ জয়চাঁদের মাথায় একটা পাগলামি এলো, সে একসময় ভালোই নৌকা বাইত। ডিঙ্গিটা ধরে একবার চেষ্টা করবে? পারবে না ঠিক কথা, কিন্তু এভাবে বসে থাকলে তো মানে হয় না। ডিঙ্গি নৌকো সহজে ডুবে না, একবার ভেসে পড়তে পারলে কে জানে কি হয়। জয়চাঁদ তার ঝোলা ব্যাগটা ভালো করে কোমরে বেঁধে নিল, তারপর ঘাটে নেমে জলে ঝাঁপিয়ে পড়ল। ডিঙ্গিটা একটা গোত্তা খেয়ে নাগালের মধ্যেই চলে এসেছে প্রায়। জয়চাঁদ ঢেউয়ের ধাক্কায় পিছিয়ে এবং ফের এগিয়ে কোন রকমে ডিঙ্গিটার কানা ধরে ফেলল। এই ঝড় জলের সঙ্গে যুদ্ধ করে ডিঙ্গি ধরে রাখা মুশকিল। জয়চাঁদ ডিঙ্গিটাকে টেনে আনল পাড়ে, তারপর অন্ধকার হয়ে যাওয়া চোখে যা দেখল তাতে তার চোখ চড়ক গাছ। নৌকার খোলের মধ্যে জলে একটা লোক পড়ে আছে, সম্ভবত বেঁচে নেই। জয়চাঁদ বড় দুঃখ পেল। লোকটা বোধ হয় পেটের দায়ে মাছ টাছ ধরতে এই ঝড় জলে বেরিয়েছিল, প্রাণটা গেল। জয়চাঁদ নৌকাটা ঘাটের খুঁটির সঙ্গে বেঁধে লোকটাকে পাজা কোলে তুলে এনে ঘাটের পাথরে উপুড় করে শোয়াল। প্রাণ থাক বা না থাক, বাঁচানোর একটা চেষ্টা তো করা দরকার। সে লোকটার পিঠ বরাবর ঘন ঘন চাপ দিতে লাগল যাতে পেটের জল বেরিয়ে যায়। সে হাতড়ে হাতড়ে বুঝতে পারল লোকটা বেশ রোগা, জরাজীর্ণ চেহারা, বোধহয় বুড়ো মানুষ। খানিকক্ষণ চেষ্টার পর যখন জয়চাঁদ হাল ছেড়ে দিতে যাচ্ছিল তখন লোকটার গলা দিয়ে একটা অস্ফুট আওয়াজ বেরিয়ে এলো। জয়চাঁদ দ্বিগুণ উৎসাহে লোকটাকে কিছুক্ষণ দলাই মলাই করল। প্রায় আধ ঘন্টা পর লোকটার চেতনা ফিরে এলো। যেন লোকটি বলল,
কে বটে তুমি? আমাকে চিনবেন না, গাং পেরোবার জন্য দাঁড়িয়েছিল, হঠাৎ আপনার ডিঙ্গিরা চোখে পড়ল।
লোকটা উঠে বসল। ঝড়ের বেগটা একটু কমেছে, বৃষ্টির তোড়টাও যেন আগের মতো নয়। লোকটা কোমর থেকে গামছা খুলে চোখ চেপে কিছুক্ষণ বসে থেকে বলল,
ও বড্ড ফাড়া গেল আজ, প্রাণে যে বেঁচে আছি সেই ঢের, তা তুমি যাবে কোথা?
জয়চাঁদ হতাশ গলায় বলল,
যাব তো কাওটা গায়ে, ওপার থেকে 5-7 মাইল পথ, মেয়েটার বড্ড অসুখ, খবর পেয়ে যাচ্ছিল, তা সে আর হয়ে উঠল না দেখছি।
লোকটা বলল,
কেমন অসুখ? পেট বমি হয়েছে শুনেছি, কলেরা কিনা কে জানে, গিয়ে জ্যান্ত দেখতে পাবো কিনা বুঝতে পারছি না।
লোকটা বলল,
মেয়েকে বড্ড ভালোবাসো না? তা তো বাসি, বড্ডই বাসি, মেয়েটা বড্ড বাবা বাবা করে।
লোকটা হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ল, বলল,
চলো তাহলে।
জয়চাঁদ অবাক হয়ে বলল,
কোথায়? তোমাকে পৌঁছে দিই? খেপেছেন নাকি? কোন রকমে প্রাণে বেঁচেছেন, এখন নৌকা বাইতে গেলে মারা যাবেন নির্ঘাত। আমার মেয়ের যাওয়ার হয়ে গেছে, আর এই দুর্যোগে নদী পেরোনো সম্ভব নয়।
রোগা লোকটা গামছাটা কোমরে বেঁধে নিয়ে বলল,
ওহে বাছা মরা তো আছেই, সে কি আমাদের হাতে? আমাদের হাতে যা আছে তা হল চেষ্টা। চলো নৌকায় উঠে পড়ো, তারপর ভগবান যা করেন।
লোকটার গলার স্বরে কি ছিল কি জানি। জয়চাঁদ উঠে পড়ল। বুড়ো লোকটা নৌকার খোল থেকে একটা বইটা তুলে নিয়ে গল নিয়ে বসল। অন্য প্রান্তে জয়চাঁদ। উত্তাল ঢেউয়ে নৌকাটা ঠেলে দিয়ে লোকটা বৈঠা মারতে লাগল। ডিঙিটা একটা ঢেউয়ের মাথায় উঠে পর মুহূর্তেই জলের উপত্যকায় নেমে যাচ্ছিল। আবার উঠল, আবার নামল, ওঠা আর নামা। মাছ দরিয়ায় প্রচণ্ড তুফানে উত্তাল ঢেউয়ে ডিঙ্গিটা যেন উলট পালট খেতে লাগল, কিন্তু জয়চাঁদ দুহাতে শক্ত করে নৌকর দুটো ধার চেপে ধরে অবাক চোখে দেখল জীর্ণ বৃদ্ধ মানুষটা যেন শাল খুঁটির মতো দাঁড়িয়ে, হাতের বৈঠা যেন জলকে তোলপাড় করে সব বাধা ভেঙে নৌকাটাকে তীর গতিতে নিয়ে চলেছে। একটা বিশাল দোতলা সমান ঢেউ তেড়ে আসছিল বাঁদিক থেকে। জয়চাঁদ সেই করাল ঢেউয়ের চেহারা দেখে চোখ বুজে ফেলেছিল। কে যেন চেঁচিয়ে বলল,
জয়চাঁদ, জয়চাঁদ, ভয় পেও না।
অবাক হয়ে জয়চাঁদ ভাবল, আমার নাম তো এর জানার কথা নয়। ঢেউর পর ঢেউ পার হয়ে একসময় নৌকাটা ঘাটে এসে লাগল। লোকটা লাফ দিয়ে নেমে ডিঙ্গিটাকে ঘাটের ঘুড়ির সঙ্গে বেঁধে ফেলে বলল,
এ ঘাট চেনো জয়চাঁদ?
জয়চাঁদ অবাক হয়ে অন্ধকার একটা মস্ত বটগাছের দিকে চেয়ে বলল,
কি আশ্চর্য, এ তো আনন্দপুরের ঘাট, এই ঘাট তো আমার গায়ের লাগোয়া, এখানে এত তাড়াতাড়ি কি করে এলাম? নৌকোয় আনন্দপুর আসতে তো 7-8 ঘন্টা সময় লাগে।
ঝড়ের দৌলতে আসা গেছে বাবু, জয়চাঁদ মাথা নেড়ে বলল,
না ঝড় তো উল্টো দিকে, যা হোক পৌঁছতে গেছ।
জয়চাঁদ একটু দ্বিধায় পড়ে হঠাৎ বলল,
আপনি কে?
আমি তো একজন মাঝি, তোমার দয়ে প্রাণ ফিরে পেয়েছি। জয়চাঁদের চোখে জল এলো, মাথা নেড়ে বলল,
আপনাকে প্রাণ ফিরে দিতে পারি তেমন ক্ষমতা আমার নেই, আপনি আসলে কে?
বাড়ি যাও জয়চাঁদ, মেয়েটা তোমার পথ চেয়ে বসে আছে।
জয়চাঁদ চোখের জল মুছে পা ছুঁয়ে প্রণাম করতে বলল,
করো কি জয়চাঁদ, করো কি, বাড়ি যাও জয়চাঁদ।
গিয়ে
মেয়ের কাছে যাও, সে ভালো আছে, অসুখ সেরে গেছে।
জানি মাঝি, আপনি যাকে রক্ষা করেন তাকে মারে কে?
বুড়ো মাছি একটু হাসল, তারপর উত্তাল ঝড়ের মধ্যে বিশাল গাঙে তার ছোট ডিঙ্গিটা নিয়ে কোথায় চলে গেল কে জানে।
শুনছেন ফতিক 90.8। দেখতে দেখতে খড়ির কাঁটা বলছে সময় ঠিক রাত 1:59। আজকের মতো একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, বাট কিছু এসএমএস ছিল, যে এসএমএস গুলো পড়তে চাই এবং কিছু প্রাপ্তি স্বীকার। তাদের মধ্যে রূপগঞ্জ থেকে মুন্ডা, তিনি বলছেন, আমি একটি ঘটনা বলতে পারবো কিনা? অফকোর্স আপনি পারবেন, আপনি স্টুডিওতে এসে যদি ঘটনা বলতে চান তাহলে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলবেন AR, স্পেস দিয়ে লিখতে হবে B90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। আনোয়ার মতিঝিল থেকে তিনি বলছেন যে লাস্ট স্টোরিটা বেস্ট ছিল এবং আমি নিজেও তেমনটাই মনে করছি, এরকম স্টোরি যারা লিখে পাঠান প্রায় তাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনার কাছে যদি এরকম ঘটনা থেকে থাকে, যে ঘটনাগুলো আপনি পছন্দ করেছেন, সেই স্ট্যান্ডার্ডের কোনো ঘটনা, সেই ঘটনাটা অবশ্যই আপনি লিখে ফেলুন এবং পুরো ঘটনাটা লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন facebook.com/bhautik90.8 যে পেজ রয়েছে সেই পেজের ইনবক্সে, এবং যদি স্টুডিওতে এসে শেয়ার করতে চান তাহলে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলুন AR, স্পেস আপনার নাম, আরেকটি স্পেস দিয়ে আপনার সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। যদি সম্ভব না হয়ে থাকে তাহলে আপনি রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন, সে ঘটনাটা রেকর্ড করে ফেলুন এবং পাঠিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেসে bhautik90.8@gmail.com। ভৌতিকের বানানটি হচ্ছে BHOUTIK। রেজাউল রয়েছেন আমাদের সাথে, পূর্ণা রাফি তিনি বলছেন ভালো লেগেছে, মহিন রয়েছেন আমাদের সাথে, হিমেল ছিলেন পুরো প্রোগ্রাম জুড়ে, জাহিদ খান এবং জয় কুমার দাস, তিনি সাভার থেকে আমাদের সাথে ছিলেন, মুহিন ছিলেন আমাদের সাথে। তিনি বলছেন যে এভরি স্টোরি ইজ অসাম। সোহাগ রয়েছেন আমাদের সাথে, শিল্পী কাঞ্চপুর থেকে আমাদের সাথে ছিলেন, দিকনেস ছিলেন আমাদের সাথে। আজকের মতো সময়টা একেবারে শেষ, আগামী সপ্তাহে সেম টাইম সেম স্টেশনে পুনরায় দেখা হচ্ছে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বোপরি থাকুন এশিয়ান রেডিও 90.8 FM এর সাথে। রাত 2 থেকে 4টা পর্যন্ত জয়েন করে থাকতেন আমাদের সাথে অন্য আরেকটি প্রোগ্রামে। আজকের মতো বিদায়।
Exclusively on FusionBD.com.